জয়েন্ট সাইক। গতদিন আমরা এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের যে অতি উত্তম অতি পবিত্র সেই ভগবান বামন দেবের লীলা আমরা আস্বাদন করেছিলাম, এবং সেই সঙ্গে আরো আরো সুন্দর সুন্দর বিষয় আমরা শ্রবণ করেছি। আজ ঠিক তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। যারা দেখুন, এখানে মনু মহারাজের মানে সমস্ত বংশ বর্ণনাদি হচ্ছে কিনা, তাই মনু মহারাজ তিনি পুত্র কামনায় ঋষি বশিষ্ঠ দ্বারা মিত্রা বরুণের মানে বরুণ দেবের এক যজ্ঞ করলেন। এবারে সেই মিত্রা বরুণের যজ্ঞ করলেন কে? মনু পুত্র কামনায় তার গুরুদেব ঋষি বশিষ্ঠ থেকে তিনি এক যজ্ঞ করালেন। এবারে রাজার ইচ্ছা ছিল কি, যে তার পুত্র সন্তান হোক, কিন্তু রাজা বোধহয় সেদিন যেদিন অন্তিম আহুতি দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে সেদিন রাজা ছিলেন না, তাই রানী তিনি কি করলেন, বললেন না আমার কন্যা প্রয়োজন, আমার কন্যা ভীষণ পছন্দ, অতএব হে ঋষে আপনি কৃপা করে আমাকে একটি অতি উত্তম কন্যা প্রদান করুন। এবারে কি হলো, সেই কন্যা প্রাপ্ত হল যথাসময়, তার নাম ইলা। এবারে রাজা এসে গুরুদেব বশিষ্ঠকে বললেন, হে ঋষে আমি তো মানে পুত্র প্রাপ্ত হতে চেয়েছিলাম, এ আবার তো এক অসুবিধা, আমি এই কন্যা চাই না, আমার পুত্রের প্রয়োজন। ঋষি বশিষ্ঠ বললেন যে তা কি করে সম্ভব, এ তো রানী সেই সংকল্প করার সময় তিনি কন্যা চেয়েছিলেন তাই কন্যা হয়েছে। বলছেন আমি ও সমস্ত কিছু জানি না, আমি আপনার চরণের দাস, আমি এই ইলা নাম্নি আমার কন্যাকে আমি পুত্র রূপে দেখতে চাই। দেখুন ভাগবতের সব বিষয়গুলো কেমন মনমোহক। বললেন ঠিক আছে। তিনি আবার কি করলেন, নিজের তেজ ও প্রভাবে ব্রহ্মাজিকে স্মরণ করলেন এবং আবার সেই ইলা নাম্নি কন্যাকে তিনি আবার পুত্রত্ব প্রদান করলেন, পুত্র হয়ে গেলেন, তার নাম হলো কি, সুদুম্ন। এবারে আমরা সেই পঞ্চম স্কন্ধে সেখানে ইলাবৃত বর্ষের বর্ণন করেছিলাম, সেই ইলাবৃত বর্ষে ভগবান ভব এবং ভবানী থাকতেন, তা সেই বনে কেউ যদি প্রবেশ করেন তাহলে কি হয়, সে পুরুষ স্ত্রী হয়ে যায়, মানে কোনো স্ত্রী কোনো পুরুষ কেউ প্রবেশ করলেই সেখানে সে স্ত্রী রূপ ধারণ করে ফেলে। এবার সুদুম্ন সে যখন যুবা অবস্থায় পদার্পণ করেছে, একদিন সমস্ত সাথীদের নিয়ে রথে করে মৃগয়া করতে করতে ওই ইলাবৃত বর্ষে গিয়ে উপস্থিত হলেন। এবারে সেই ইলাবৃত বর্ষে যখন প্রবেশ করেছে সেই বনে, সেখানে নিজে তো স্ত্রী হয়েছে, নিজের সাথীরাও স্ত্রী হয়ে গেছে, আর যে সমস্ত ঘোটক ছিল মানে ঘোড়া সব ঘটকই হয়ে গেছে, মানে সব স্ত্রী রূপ ধারণ করেছে, তারা নিজেদের দিকে তাকিয়ে দেখছে আরে আমরা তো কত সুন্দর সব রাজপুত্র, আর এখানে মৃগয়া করতে এসে এখানে তো সব আমরা স্ত্রী শরীর প্রাপ্ত হলাম, একেবারে যুবতী কন্যা হয়ে গেছে, খুব সুন্দরী, খুব ভালো লাগছে দেখ। তারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে দেখলেন না, এ তো আমরা একেবারে সত্য সত্যই একেবারে স্ত্রী হয়ে গেছি, কি করা যাবে। এখন সেই বন থেকে বনান্তরে ঘোরা আরম্ভ করলো তারা। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, হে মহামুনি এ আবার কেমন করে হলো? তা বলছেন দেখো, একবার মহাদেব ভগবান এবং মাতা তারা রতিক্রীড়ায় ব্যবহৃত ছিলেন। তা সে সময় কিছু সাধু সন্তরা যাচ্ছিলেন বদ্রিকানাথ ধামে, যেতে যেতে মনে করলেন আগে প্রভুর দর্শনটা করে যাই। এবারে সেখানে গিয়ে দেখছেন ভগবান ভব এবং ভবানী সেই ক্রীড়ায় রত। ঋষিগণ সেখান থেকে চলে যাচ্ছিলেন এই দৃশ্য দেখে। এই ইলাবৃত্ত বর্ষে সমস্ত ঋষিগণ দেখলেন যে প্রভু এখন রতি ক্রীড়ায় ব্যস্ত আছেন, চলে যাচ্ছেন। কিন্তু পার্বতী তাদের দেখে জড়সড় হয়ে লজ্জিতা হয়ে তিনি ওই এক বৃক্ষের আড়ালে থাক। ঋষিগণ তো সেখান থেকে সঙ্গে সঙ্গে রাম রাম করতে করতেই চলে গেলেন। এবারে তিনি ভীষণভাবে যখন লজ্জিতা হয়েছেন, ভোলেনাথ বলছেন, হে দেবী, আজ থেকে আমার এই ইলাবৃত বর্ষে কেউ যদি প্রবেশ করে তাহলে সেই পুরুষ সেই স্ত্রী হয়ে যাবে। হে পরীক্ষিত, সেই কারণে রাজা এই সুদুম্ন সে ওই বনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে গেল। তা প্রথমে হলেন কন্যা, তারপরে হলেন আবার পুত্র, তারপরে আবার হলেন স্ত্রী। এবারে যখন স্ত্রী হয়ে খুব সুন্দর লাগছে দেখতে, সেখানে আবার সোমের পুত্র বুধ তাকে দেখে পছন্দ করে ফেলল, তাকে বিবাহ করল, বিবাহ আদি হয়ে গেল। এবারে বিবাহের পরে এই খবর যখন মনু জানতে পারল, তখন সেই ঋষি বশিষ্ঠকে আবার বললেন, না না, আমি সব কিছুই শুনেছি আপনার মুখ থেকে, আমার সেই পুত্র প্রথমে স্ত্রী হয়ে জন্ম নিলেন, আপনি কৃপা করে পুত্র করলেন, আবার ইলাবৃতে বর্ষে গিয়ে স্ত্রী হলেন, আমি তাকে আবার পুত্র রূপে পেতে চাই। বলছেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তিনি মহাদেবের কাছে এসে হাত জোড় করে বলছেন যে প্রভু, আমার এই যে সুদুম্ন আপনার বনে প্রবেশ করে স্ত্রী হয়েছে, আমি তাকে পুত্র রূপে প্রাপ্ত হতে চাই, তা না হলে রাজ্য শাসন করার কেউ নেই। বলছেন, তা কি করে সম্ভব্য, আমি তো অভিশাপ দিয়ে রেখেছি এই বনে কোনো পুরুষ আসলে সে স্ত্রী হয়ে যাবে। বলছেন, না না, হে প্রভু, স্তব স্তুতি করার পরে, যেভাবে হোক না কেন আমি আমার এই কন্যাকেই, যে কন্যা মানে স্ত্রীত্ব প্রাপ্ত হয়েছে বুধের সঙ্গে বিবাহ হয়েছে, তাকেই আমি আবার পুত্র রূপে দেখতে চাই। সন্তুষ্ট করলেন, বলছেন, আমার কথা তো কখনো ফেরবদল হবে না, অভিশাপ তো অভিশাপই থাকবে। অতএব ঠিক আছে, তুমি যখন এসেছ এক কাজ করো, সে এক মাস স্ত্রী থাকবে আর এক মাস পুরুষ রূপে থাকবে। বললেন, ঠিক আছে। এবারে এই সুদুম্ন তখন ওই এক মাস স্ত্রী রূপে যখন থাকেন, তখন ওই বুধের সঙ্গে সমস্ত কিছু করেন, বুধের সঙ্গে থাকেন। আর এক মাস যখন পুরুষ হন, তখন তো বিশাল শক্তিশালী পুরুষ হয়ে ওঠেন, তখন তিনি ওই রাজ্য পরিচালনা করেন। এই অদ্ভুত ঘটনা। এদেরই বংশে, মানে এই বংশেই পৃষদ্ধ্রের জন্ম হয়। এই পৃষদ্ধ্রের আরেক নাম হচ্ছে গোপাল। তার পিতা পৃষদ্ধ্রকে বললেন, তোমার অন্য কোনো কাজ নেই, তোমার শুধু গোসেবা করা কাজ। এবারে গোসেবা বহুকাল করতে করতে অকস্মাৎ তার সেই গোশালার ভেতরে এক ব্যাঘ্র এসে করলো কি, যে তাকে মানে সেই গোশালার ভিতরে প্রবেশ করেছে। গোশালার মধ্যে যখন প্রবেশ করেছে, সে সময় আকাশটা মানে একেবারে খুব ভীষণভাবে খারাপ ছিল, অন্ধকার আবৃত আকাশ, চতুর্দিকে বিদ্যুতের ঝলক পড়ছে, বিদ্যুৎ বজ্রপাত হচ্ছে। বাঘ যখন ঢুকেছে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই পৃষদ্ধ্র মানে গোপালক দেখতে পেল। এবারে গোপালক যখন দেখতে পেল, দেখে সে সঙ্গে সঙ্গে তীক্ষ্ণধার খড়গ নিয়ে একেবারে প্রস্তুত। আবার যখন বিদ্যুৎ চমকিয়েছে, বাঘ তো এমনি চঞ্চল প্রজাতির, সে কি করলো, মানে এমন ভাবে সেই খড়গকে প্রহার করল, বাঘের গলদেশে লাগার কথা কিন্তু তা লাগেনি, বাঘের কর্ণে লেগেছে, আর সম্পূর্ণ ওই খড়গটা লেগেছে ওই এক গাভীর গলদেশে, আর সেই গাভীর গলাটাই আলাদা হয়েছে, গাভী বধ হয়ে গেছে, গোহত্যা হয়ে গেছে। আর সেই ব্যাঘ্র তার কানটা কেটে যাওয়ার দরুন সে তো মানে রুধির ত্যাগ করতে করতে ছুটে বনে চলে গেল। প্রাতকাল হলে যখন দেখল গোপালক, সে ভীষণভাবে দুঃখিত হল, ভীষণভাবে দুঃখিত হয়ে মানে পিতার কাছে সমস্ত বিষয় নিবেদন করলেন, বললেন যাও তুমি আমার যোগ্য পুত্র নও, তোমাকে আমি দিলাম গাভী সেবা করার জন্য, গোসেবায় নিযুক্ত করলাম, আর তুমি তুমি কিনা গোহত্যা করে ফেললে, আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি আমার ত্যাজ্য পুত্র, যাও যথা ইচ্ছা তথা চলে যাও। গোপালক দেখলেন যে সব প্রভুর ইচ্ছা, তিনি সন্ন্যাস মার্গ অবলম্বন করলেন, তিনি সন্ন্যাসী হয়ে মানে ভগবানের তপস্যা করতে লেগে গেলেন। এই বংশেই নবগের জন্ম হয়। এই নবগের পুত্র নাভাগ, আর নাভাগের পুত্র মহারাজ অম্বরীশ। তা একবার কি হয়েছে, সেই পরম ভক্ত নাভাগের চরিত্র, অম্বরীশ মহারাজের চরিত্র শ্রবণ করার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করলেন এই আমাদের পরীক্ষিত মহারাজ। সুকমুনি বলছেন যে অতি উত্তম প্রশ্ন করেছ হে রাজন, এই অম্বরীশ চরিত্র যারা শ্রবণ করে তাদের হৃদয়ে ভগবত ভক্তির উদ্রেক হয়, তুমি সেই পরম ভক্ত মহারাজ অম্বরীশ চরিত্র শ্রবণ করো, কিন্তু তার পূর্বের ঘটনাটা জেনে নাও, তার যে বংশ সেই বংশটা কেমন ছিল। সর্বপ্রথম বংশ বর্ণনা করছেন যে তাদের বংশটা কেমন ছিল। এই হরিভজন করতে গেলে ওই যে কোনো জায়গার থেকে উঠে আসলেই করা যায় না, অতএব তার বংশ শ্রবণ করো। কদাচিত গোবরে পদ্মফুল ফোটে, সেটা হচ্ছে কোচিত, যেমন অসুরদের মধ্যে উৎপন্ন হয়েছিল ভক্ত প্রবার প্রহ্লাদ মহারাজ। তা এগুলো তো বৈষম্য, এগুলো কখনো কখনো দেখা যায়, যেমন কোনো নিম্ন শ্রেণী নিম্ন জাতির মধ্যে পরম ভক্তের জন্ম হচ্ছে, এ তো সংস্কার জাত। কিন্তু যদি বংশ পরম্পরা যাদের ঠিক নেই, ওরা কখনো উন্নত ধরনের কিছু করতে পারে না, ওদের মানসিকতা থাকে নিচ হীন প্রবৃত্তির, সে যতই বড় সাধু হোক না কেন সে তার হীন মনোবৃত্তি কিন্তু দূরে যাবে না। তাহলে ব্রাহ্মণ আর শূদ্রের মধ্যে কিছু না কিছু তফাৎ তো থাকবেই, কিছু না কিছু তফাৎ না থাকলে তাহলে সেই বেদ থেকে শ্রেণীভেদ কেন হল। বেদ থেকে শ্রেণীভেদ কেন হল এর কারণ আছে। তাই শুকমুনি বলছেন তার বংশটা শ্রবণ করো, তাদের বংশের সকলে কেমন সব ধার্মিক ছিল। হে রাজন, হরি ভজন পরায়ণকারী সে নিম্ন শ্রেণীতে যদি সে সপচ ভোজীয় হয় চণ্ডালও হয় তাহলে সে উত্তম, কিন্তু সেগুলো কদাচিত। যারা হরিভজন করেছেন, যারা অনেক উন্নত পদ প্রাপ্ত হয়েছেন, যেমন বাল্মীকি আদি ইত্যাদি ইত্যাদি, এনারা বিশেষ সংস্কার প্রাপ্য, এগুলোকে শাস্ত্রে বৈষম্য বলা হয়েছে। দৈত্যদের কুলে জন্ম হচ্ছে প্রহ্লাদ মহারাজ, তাহলে এগুলো বৈষম্য। কিন্তু বাস্তবিক যারা এই পথে এসেছেন তারা সব উচ্চ বংশ থেকে এসেছেন। টিকার মধ্যে একটি কথা বলছে, এক আশ্রমে এক মানে কুকুর, কুকুরই থাকতো আর কি স্ত্রীলিঙ্গে, তা সেই কুতিয়া সে কি করে ঋষির সঙ্গে একটা ভাব হয়ে গেল। যেমন কোনো প্রাণী যদি সাধুর কাছে থাকে ধীরে ধীরে তার প্রতি একটু দয়াভাব তো হয়, চা আমি দুটো পাবো, তাকে একটা রুটি না দিয়ে আমি কি করে খাই, সেও জীব সেও ভগবানের অংশ। তা একবার সেই কুতিয়া সে করে কি, ওই ঋষি স্নান করে আসলেই লেজটা নাড়তে নাড়তে তাকে ছুঁয়ে দেয়, তাকে স্পর্শ করে। ঋষি মানে তার প্রতি একটু ভাব ভালোবাসা থাকায় কিছু বলতেও পারে না, মারতেও পারেন না, সাধু লোক কি করে মারবেন। তাই কি করেছেন, একদিন তিনি মানে তার প্রতি কৃপা পরবশ হয়ে তার উপরে জল সিঞ্চন করলেন মন্ত্রপুত করে, দেখতে অতি অপূর্ব এক কন্যা হলেন ঋষির প্রভাবে, ঋষি কৃপা করে এমন করলেন। এবারে অত সুন্দরী মানে ঋষির প্রভাবে হয়েছেন কি না, তাই তার ভীষণ সুন্দরী দেখতে। এক রাজকুমারের পছন্দ হলো মৃগয়া করতে এসে জল পান করার পরে। ঋষিকে বললেন যে হে গুরুদেব, হে ঋষে, আমি আপনার এই কন্যাকে বিবাহ করতে চাই। বলছেন ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে আমি তোমার সঙ্গে বিবাহ দেব। তা সেই রাজকুমারের সঙ্গে, সে রাজাই, তার সঙ্গে বিবাহ দিলেন। এবারে সেই যে সুন্দর মানে সব দিক থেকে ব্যবহার আদি ইত্যাদি ইত্যাদি সব দিক থেকে সুন্দরভাবে তারা ওই রাজ্যে গিয়ে সংসার যাত্রা নির্বাহ করতে লাগল। কিন্তু সমস্ত দিক থেকে ভালোই, কিন্তু এই যে কন্যা সে করে কি, গভীর নিশীতে যখন রাজা যুবরাজ যখন শয়নে যান, সে সময় উঠে যত চামড়ার যে জুতো থাকে সেই জুতোগুলোকে কামড়ে একেবারে এদিক থেকে ওদিক করেন, এবং সেই জুতোগুলোকে কামড়াতে কামড়াতে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে, তথাপি তার আনন্দ। একদিন হয়তো লঘু সংখ্যায় আদি যাবেন সেই রাজা মানে তার স্বামী, সে তখন দেখতে পাচ্ছে ওই কাজেই সে একেবারে মর্ততা প্রাপ্ত হয়েছে, মুখ থেকে রক্ত ঝরছে, তথাপি যত জুতো আছে সেগুলোকে কামড়ে কেটে দিচ্ছে একেবারে। প্রতিদিন মানে সকলেই বলে আমাদের জুতোগুলো কে কাটে কেউ জানতে পারে না, আর কারো কি কখনো শখ হবে, কারো কি কখনো মানে সন্দেহ হবে যে রানী জুতোগুলোকে কামড়ে নষ্ট করে, এ তো কোনোদিন সম্ভব নয় মানবের দ্বারা। একদিন রাজা দেখল তার স্ত্রী তার সহধর্মিনী সে এমন গরিত কর্ম করে, আবার দু চার দিন রাত জেগে দেখে ওই একই ক্রিয়া করে, তার মাথায় ঢুকলো না এত সুন্দরী যিনি ঋষির আশ্রমে থাকতেন তার মধ্যে এই অভিপ্রায়। সে একদিন করল কি, তাকে ঋষির আশ্রমে নিয়ে গেল। ঋষির আশ্রমে নিয়ে গেলে আরো অন্যান্য পাশে যে সমস্ত সংসারী ঋষিবৃন্দ ছিলেন তাদেরকে, তাদের যে সমস্ত কন্যা তাদের সঙ্গে সে আগের থেকেই তাদের মিল ছিল, তারা অন্য কথাবার্তা বলতে চলে গেছে বা অন্যত্র চলে গেছে। ঠিক সেই সময় সেই সু অবসরে রাজা ঋষির চরণে স্পর্শ করে প্রণাম আদি করার পরে কথা বলছিলেন। ঋষি বলছেন যে হে রাজন, তুমি আমার কন্যাকে প্রাপ্ত হয়ে সুখে আছো তো, কোনো অসুবিধা নেই তো? বলছেন না হে প্রভু, আমি পরম সুখে আছি, কিন্তু আমি আপনার কাছে এসেছি একটি গোপন তত্ত্ব আপনাকে জানানোর জন্য। বলছেন বলো, তুমি আমার কাছে নিঃসন্দেহে সব বলতে পারো। বলছেন হে ঋষে, আপনার এই পুত্রী সে গভীর নিশীতে কি করে আমরা অনেকদিন ধরে কোনো সন্ধান পাই না, আমি দেখেছি সে নিত্য মানে গভীর নিশীতে উঠে সে ওই জুতোগুলোকে কামড়াতে থাকে, এর অভিপ্রায় আমি কিছু বুঝতে পারলাম, আমি তাকে ভয়ও কিছু বলিনি, সে যখন ওই জুতোগুলো কামড়ায় তখন তার ভাব পরিবর্তন হয়ে যায়, আমার দেখে ভয়ও হয়। তাই আমি আপনাকে এই কথা জানাতে এসেছি। কেন? তখন ঋষির মধ্যে রাগ হচ্ছে, দেখো সে ছিল ওই কুতিয়া, আমি তাকে কৃপা করে মানে মানব সৃষ্টি করলাম, নারী অত সুন্দরী কন্যা তৈরি করে দিলাম, কিন্তু ওর স্বভাবকে ত্যাগ করতে পারে। তিনি বললেন, হে রাজন দাঁড়াও। কন্যাকে ডাকালেন, কন্যা আসলে বলছেন যে তুই যে কুতিয়া ছিলি তোকে আমি ভালো করার জন্য একটি কন্যা শরীর প্রদান করলাম, কিন্তু তুমি তোমার স্বভাবকে ত্যাগ করতে পারলেন, তাই তোমার উচিত কি ওই পুনর্মুষিক ভব। বলে তিনি জল মন্ত্রপুত করে ওই নারীর উপরে, ওই রানীর উপরে যখন নিক্ষেপ করলেন, দেখতে দেখতে আবার কুতিয়া হয়ে গেল। তার ঠিক তদনুরূপ যারা নিচ জাতির থেকে আসে তাদের বুদ্ধিটা নিচই থাকবে, তারা লোকের নিন্দা লোকের সমালোচনা এবং নিজে কি করতে পারছে না পারছে সেদিকে তার ধ্যান ধারণা নেই। ওই কুতিয়ার মতন মানে নিম্ন বংশ থেকে এসেছে তাই সেই স্বভাবকে ত্যাগ করতে পারে না। এদেরকে যদি মানে রাজ সিংহাসন দিয়ে দেওয়া যায়, একেবারে সর্বোচ্চ স্থান দিয়ে দেওয়া যায়, তথাপি এই ছোট লোকেদের বুদ্ধি কোনোদিন ভালো হয় না। যাদের হয়েছে তারা তো বৈষম্য, প্রথমেই টিকাকারগণ বলছে। তাই হে রাজন, আমি তোমাকে অম্বরীশ মহারাজের চরিত্র শ্রবণ করানোর পূর্বে তাদের এক দু পিঁড়ির কথা আমি বলি, তারা কেমন ব্যক্তি ছিলেন। দুই প্রকারের ভক্ত হয়, এক হচ্ছে একেবারে নিম্ন থেকে নিম্ন শ্রেণীতে জন্ম নিয়ে তারা ভক্ত হয়, তারা হচ্ছে সংস্কার বশ। আরেকটা হচ্ছে বংশ পরম্পরায়। এবারে বংশ পরম্পরায় আসলে যে সে ভালোই হবে এমন কথাও বলেন, কিন্তু তথাপি তাদের যে রক্ত সেই রক্তের একটা ভাব ধারা থাকবে। যেমন একজন ব্রাহ্মণের মধ্যে যে ভাব থাকবে, একজন ক্ষত্রিয়ের মধ্যে তার থেকে একটু তফাৎ থাকবে, একজন বৈশ্যের মধ্যে তার থেকে তফাৎ থাকবে, একজন শূদ্রের তার থেকে তফাৎ থাকবে, কিছু না কিছু ফেরবদল থাকবেই থাকবে। তাই হে পরীক্ষিত, তুমি তাদের বংশে তাদের পিতা তাদের প্রপিতামহ পিতামহের কথা তুমি শ্রবণ করো। নভাগ নবগাপত্তম যং ততং ভ্রাতরং কবিং জবিষ্টং ব্যবজন্দায়ন ব্রহ্মচারিণ মাগতম। নভগের পুত্র নাভাগ, তিনি জবিষ্টং ব্যবজন্দায়ন ব্রহ্মচারিণ মাগতম, তিনি বহুকাল ওই নভগের পুত্র নাভাগ বহুকাল গুরুগৃহে ছিলেন। তিনি একদিন সন্ন্যাস নেননি, ব্রহ্মচারী অবস্থাতেই ছিলেন। তিনি একদিন অকস্মাৎ আশ্রম ছেড়ে সমস্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করে তিনি নিজ পিতৃগৃহে ফিরে এলেন, নিজ আশ্রমে ফিরে এলেন। এসে দেখছেন তার জ্যেষ্ঠ ভ্রাতগণ তারা নিজেদের সম্পত্তি ভাগ করে নিয়েছে, তারা জানতো সে বোধহয় আর গৃহে ফিরে আসবে না। ধর্মগত প্রাণ নাভাগ নিজের জ্যেষ্ঠ ভ্রাতদেরকে প্রণাম করে বললেন, হে ভ্রাতগণ আমি এসেছি তা আমার ভাগ। তখন তারা চালাকি করে বলছে কি, তোমার ভাগ আমাদের পিতা ওই নভক। নাভাগকে এই কথা বললেন ঠিক আছে, আপনারা আমার জ্যেষ্ঠ ভাই বড় ভাই, আপনারা কৃপা করে আমাকে যেটা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট। এটাই তো সাধুতা, যে গুরুগৃহে থাকা হলো থেকে যদি সে ক্রোধ প্রকাশ করলো তাদের সঙ্গে ঝগড়া করলো তাহলে সেই গুরুগৃহে থেকে কি লাভ। যে ভাগবত প্রবচন করা হচ্ছে অথচ ভাগবতে যা বলছে তা যদি আমি না মানতে পারি তাহলে এই ভাগবত আলোচনা করে কোনো লাভ নেই। তিনি হাত জোড় করে মেনে নিলেন, পিতৃ সমীপে গমনপূর্বক দণ্ডবাদ প্রণাম করে বললেন, হে পিত অহৌভাগ্য যে আমার জ্যেষ্ঠ ভ্রাতগণ আমাকে কৃপা করে আপনাকে আমার ভাগস্বরূপে রেখে, এটা আমার কত ভাগ্যের কথা। বলছেন, হে নাভা, তোমার ভাগ্যের কথা নয়, এ তোমার সঙ্গে চালাকি করেছে তোমার জ্যেষ্ঠ ভ্রাতারা। বলছেন, কেন, কি চালাকি? বলছেন, চালাকি নয়, আমি এখন বৃদ্ধ, আমি এখন বোঝ স্বরূপ, তাই আমাকে তোমার মাথায় চাপিয়ে দিয়েছি বোঝ স্বরূপ। বলছেন, না না না, পিতা মাতা গুরুদেব কোন সাধু যদি কেউ বোঝ মনে করে তাহলে তার জন্মই বৃথা। পিতা নভক পুত্র নাভাগের এই কথা শ্রবণ করে তাকে আলিঙ্গন প্রদান করে অস্ত্র বিসর্জন করছেন। ইয়াহা, বাস্তবিক তুমি আমার মানে একেবারে মনের মতো পুত্র গো। বললেন, ঠিক আছে, তুমি এখন গৃহে চলে এসেছ, এখানে সকলে সব সম্পত্তি ভাগ করে নিয়েছে, তুমি খাবে কি? আবার আমাকেও তোমার ভাগে দিয়েছে। এক কাজ করো, আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণগণ সমস্ত ঋষিগণকে একত্রিত করে তারা এক যজ্ঞ করছে স্বর্গাদিতে গমন করার জন্য। স্বর্গাদি, স্বর্গাদি মানে কেবল দেবতারা থাকে সেটাই স্বর্গ নয়, আমাদের জীব গোস্বামীপাদ বলছেন স্বর্গ শব্দের অর্থ বৈকুণ্ঠ গোলক পর্যন্ত হয়, মানে উপরিস্থিত লোকে দেওয়ার জন্য। ঋষিরা কি তপস্যা করে কখনো স্বর্গ চাইবেন? চাইবেন না। দেখো, হে পুত্র নাভা, তারা ছদিন পরপর যখন অন্তিম মন্ত্র যখন তারা সমর্পণ করছে অগ্নিতে, সেখান থেকে মানে তাদের সুক্ত ভুল হয়ে যাচ্ছে, মন্ত্রের যে সুক্ত হয় তা ভুল হয়ে যাচ্ছে। তুমি তো সব কিছু জানোই। বলছেন, হে পিত, আপনার কৃপায় গুরুদেব আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। বলছেন, যাও, তুমি তাদের সেই সুক্ত ঠিক করে দিলে তোমাকে, তোমার প্রতি তারা আশীর্বাদ করে যা কিছু দেবেন সেটাই তুমি গ্রহণ করবে। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণদের সেই যজ্ঞক্ষেত্রে তিনি এলেন, এসে বললেন, তারা মানলেন। বলছেন, আমি সুক্তটা শুদ্ধ করিয়ে দিচ্ছি। সকলে খুশি হলেন। এবারে যখন সেই সুক্ত ঠিক ঠিক হয়েছে, তারা ঊর্ধ্বলোকে আপনা আপনি গমন করার জন্য একেবারে তৎপর হয়েছে। সে সময় ঋষিরা বললেন, হে নাভাগ, আমরা তোমাকে অনেক আশীর্বাদ করি, ধন্যবাদ জানাই, যজ্ঞ অবশিষ্ট যা কিছু আছে, যেমন স্বর্ণের থালি থাকে, অনেক অনেক সামগ্রী থাকে, প্রচুর সামগ্রী থাকে, এগুলো সব তোমার। তাদেরকে প্রণাম করলেন, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করিয়ে সমস্ত ব্রাহ্মণ ঋষিগণ তারা ঊর্ধ্বে লোকে গমন করে চলে গেলেন। এবারে তিনি যখন সেই যজ্ঞের সমস্ত সামগ্রীগুলোকে একত্রিত করছেন, সে সময় উত্তর দিক থেকে এক মানে কৃষ্ণবর্ণ বিশাল শক্তিশালী পুরুষ মহাদেব ভগবান এসে দর্শন দিলেন। বলল, মহাদেব ভগবান কি জয়। মহাদেব ভগবান দর্শন দিলেন, তিনি বললেন, হে নাভাগ, এই সমস্ত দ্রব্য আমার। বলছেন, সে কি? ঋষিরা আমাকে এই এখনই এখনই দিয়ে গেলেন, আর আপনি বললে সেটা আমি কি করে মেনে নিই বলুন তো। বলছেন, দেখো, তুমি বালক, তোমার কোনো জ্ঞান নেই, তুমি তোমার পিতা নভগের কাছে যাও, তিনি যা বলবেন সেটা আমিও মেনে নেব আর তুমিও জানতে পারবে, যাও। তারা কেমন ছিলেন সুকমণি সেই কথা বলার জন্য তাদের মানে দুই পিঁড়ি পূর্বের থেকে নিলেন। নভককে গিয়ে বললেন, এইরকম এক কৃষ্ণবর্ণ পুরুষ উত্তর দিক থেকে উৎপন্ন হয়েছেন, হাতে বিশাল ত্রিশূল, তিনি বলেন কিনা সেই যজ্ঞভাগ তার, মানে যজ্ঞ অবশিষ্ট ভাগ তার। বলছেন, হ্যাঁ, সমস্ত দেবতা ঋষিবৃন্দ দক্ষযজ্ঞ বিধ্বংস হওয়ার পরে তাকে যজ্ঞভাগ থেকে চ্যুত করেছিলেন, তাই তাকে মানে এই যজ্ঞ অবশিষ্ট ভাগ তার নামেই অর্পণ করা রয়েছে। অতএব যাও, তুমি তাকে দণ্ডবাদ প্রণাম করে ক্ষমা চেয়ে তাকে সব কিছু ফিরিয়ে দাও। দেখুন কেমন সত্যনিষ্ঠ, সত্যকে কখনো ত্যাগ করেননি, এটাই হচ্ছে বংশ পরম্পরা, সদ্বংশের জন্ম নেওয়ার ফল। তিনি এসে সাষ্টাঙ্গে প্রভুর চরণে প্রণাম করে বলছেন যে হে ভগবান, আমি অবোধ বালক, আমার এই ইতিহাস, এই শাস্ত্র আমার জানা ছিল না, তাই আমি ভুলক্রমে আপনাকে অপমান করেছি, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন বা আপনি আমাকে শাস্তি দেন, আমি তার জন্য তৈরি, আমার বলাটা এটা ঠিক হয়নি, আপনার চরণে আমার অপরাধ হয়েছে। তিনি বললেন, না, কোনো অপরাধ নয়, তোমার পিতা দেখো সে কপটতার আশ্রয় নেয়, আর তুমিও কপটতার আশ্রয় নাও। মহাদেব ভগবান আশুতোষ বলে কথা, তিনি তৎক্ষণাৎ কী করলেন, এই সমস্ত যজ্ঞভাগ আমার ছিল, এখন আমি তোমায় দান করলাম, আর এসো আমি তোমাকে এক অমোক মন্ত্র, সনাতন ব্রহ্ম মন্ত্র প্রদান করলেন, জ্ঞান প্রদান করলেন আর কি। দিয়ে মহাদেব ভগবান অন্তরিত হলেন, বল মহাদেব ভগবান কি জয়। তা হে পরীক্ষিত, সেই নাভাগের পুত্র হচ্ছে অম্বরীশ মহারাজ। সেই অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপ বরেচ্ছয়া, সপ্তদ্বীপের অধিপতি ছিলেন, তিনি ছিলেন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মন, কৃষ্ণকে ছাড়া কিছু জানেন না, কৃষ্ণকে ছাড়া তিনি কিছু বোঝেন না, সর্বদাই প্রভুর চিন্তায় ব্যাপৃত থাকতেন। কিভাবে তার যে রাজ্য চলছে তার সেদিকে কোনো প্রকার বিন্দুমাত্র দৃষ্টি ছিল না। তা সেই অম্বরীশ মহারাজের চরিত্র আমি তোমাকে শ্রবণ করাচ্ছি। শাস্ত্রে যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে, কেউ যদি তার একটি হৃদয়ঙ্গম করে, একটি হৃদয়ে ধারণা করে সেটিকে যদি মানে, পালন করে, তাহলে তার অতি অবশ্যই প্রভুর কাছে সে চলে যায়, প্রভুর ধামে চলে যায়, প্রভুকে প্রাপ্ত হয়। কিন্তু এই অম্বরীশ মহারাজ ওই নববিধা ভক্তিকেই তিনি মানে নটাই নিজেই পালন করতেন, যা সকলের দ্বারা সম্ভব নয়। তিনি সপ্তদ্বীপের অধিপতি হয়ে তিনি মানে সমস্ত সেবা নিজ হস্তে করতেন, অত কোটি কোটি দাস দাসী থাকতে তাদের দিয়ে সেবা করাতেন না, না না, প্রভুর সেবা করব আমি আমার নিজের হাতে করব, আমি কেন অন্যকে দেব। তিনি কি করতেন, সবই মন কৃষ্ণ পদার বিন্দয়র বচাংশি বৈকুণ্ঠ গুণাণু বর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভিত্র গাত্র স্পর্শে অঙ্গসঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমত তুলস্যা রসনাং তদর্পিতে। তিনি সবই মন, নিজের মনকে সর্বদাই ভগবত চরণে লাগিয়ে রাখতেন, নিজের মনকে ভগবত চিন্তন ছাড়া অন্য কিছুতে তিনি দিতেন না, মনকে সর্বদাই প্রভুর চিন্তনে ব্যস্ত রাখতেন। আর আর হচ্ছে বচাংশি বৈকুণ্ঠ গুণাণু বর্ণনে, তিনি যে সমস্ত কথা বলতেন একমাত্র প্রভুর রূপ, প্রভুর গুণ, প্রভুর লীলা বর্ণন ছাড়া অন্য কথা তাঁর মুখ দিয়ে বেরোতো না, বলতেন না তিনি। আর করৌ হরের মন্দির মার্জনাদিষু, করৌ এই দুটি হস্ত দিয়ে তিনি কি করতেন, প্রভুর মন্দির আদি মার্জনা করতেন, প্রভুর বর্তন আদি তিনি মাপতেন। শশাগড়া মানে সপ্তদ্বীপের অধিপতি হয়েও তার কি দাস দাসীর কোনো অভাব ছিল না, তিনি নিজ হস্তে করতেন। আর শ্রুতিং চকারচ্যুত সৎকথাদয়, এই শ্রুতিং তিনি যা কিছু শ্রবণ করতেন একমাত্র সেই অচ্যুতের কথা ছাড়া তিনি অন্য কিছু শ্রবণ করতেন না। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ, এই চক্ষুদ্বয় দিয়ে তিনি সেই গোবিন্দের ত্রিমূর্তি, গোবিন্দের সেই লীলাক্ষেত্র ছাড়া অন্য কিছু দর্শন করতেন না। আর কি করতেন, তিনি ভগবত ভক্তকে আলিঙ্গন করতেন, অন্য কাউকে স্পর্শও করতেন না। আর ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে, তিনি যখন আঘ্রাণ নিতে ইচ্ছা করতেন
তখন ওই ভগবানের চরণে যে পুষ্প এবং তুলসী সঙ্গে লিপ্ত, যে মানে চন্দন লিপ্ত করা রয়েছে অগুরু দিয়ে, তাই তিনি আঘ্রাণ নিতেন। আর কি করতেন? শ্রীমৎ তুলস্যাং রসনাম তদর্পিতে, আর তিনি প্রভুর সেই তুলসী দল সেবা আদি করতেন। এবং রসনাং, তিনি যখন কিছু পেতে ইচ্ছা করতেন প্রভুর প্রসাদ ব্যতি রেখে আর কিছুই গ্রহণ করতেন না। দেখুন কেমন পরম ভক্ত ছিলেন। আর কেমন? পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে, শিরো ঋষিকেশ পদাভিবন্দনে, কামঞ্চ দাস্যে ন তু কাম কাম্যয়া, যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। আর হে পরীক্ষিত, তিনি কেমন ছিলেন দেখো, যে পাদৌ, তিনি যদি এই পদ কখনো বিন্যস্ত মানে পরিচালনা করেছেন মানে হেঁটেছেন, তাহলে অন্য কোথাও যাননি, যুদ্ধক্ষেত্রে যাননি, তিনি অন্য কোথাও যেতেন না, তিনি যেতেন ভগবান শ্রীহরি যে যে ক্ষেত্রে লীলা করেছেন সেই সেই ক্ষেত্রে তিনি যার জন্য এই গমন শক্তি প্রয়োগ করতেন। আর শিরো ঋষিকেশ পদাভিবন্দনে, তার মস্তক অন্য কোথাও নত হতো না, কেবল প্রভুর চরণে নত হতো আর প্রভুর ভক্তদের চরণে নত হতো। আর কামঞ্চ দাস্যে, তার কামনা বাসনা সব কি করেছিলেন, তিনি ভগবত চরণে অর্পণ করেছিলেন। কে দাস্যে, আমি ভগবানের দাস, এই ভাব তিনি রেখেছিলেন। আর কি করতেন? নতু কাম কাম্যয়া, তিনি সেই কামনাকে ভগবত চরণ ভগবানের দাস ছাড়া অন্য কোনো কর্মাদিতে বা কামনা বাসনা হৃদয়ে পোষণ করতেন না। আর এইভাবে তিনি সর্বদাই সেই উত্তম শ্লোক ভগবান ভগবানের গুণরাশির কথা ছাড়া অন্য কিছুই চিন্তন করতেন না। কৃষ্ণগত মন কৃষ্ণগত প্রাণ তার যথাসর্বস্ব চলে যাক, কিন্তু তিনি অন্য কোনো কর্মাদি করতেন না। এমনকি সপ্তদ্বীপের অধিপতি হয়ে মহারাজ এই অম্বরীশ, তিনি কি করতেন, যে গম আটার পরিণত করতে হয় সেই জাঁতা কলে ফেলে, তাও নিজ হস্তে করতেন, কোনো দাস দাসী সেবকদের দিয়ে করাতেন না। একদিন টিকার মধ্যে বলছেন রসিক টিকাকারগণ, একদিন তিনি ওই গম পিষছেন, সেই যে একটি পাথরের উপরে আরেকটি পাথর দিয়ে দেওয়া থাকে, আমরা ব্রজমণ্ডলে দেখবেন এখন তো আর কেউ করে না, কিন্তু তারা সেই প্রাচীন প্রথায় কোথাও কোথাও দেখা যায় তারা ওই মানে গৃহের বাইরে ফেলে রেখে, কেউ কেউ চালান কিন্তু খুব কম দেখা যায়, সেই দুটি পাথরের উপর পাথর আর তাতে শিলের ভিতর শিলের মতো সব খোদাই করা, ওর ভেতরে মাঝখানে গম দিয়ে পেশ তিনি পিষছেন। অত সপ্তদ্বীপের অধিপতি হয়ে সম্রাট হয়ে তিনি যখন ওইভাবে পিষছেন, এর মধ্যে সমস্ত শরীর থেকে ঘাম ঝরছে, তাই প্রভু এসে কি করছেন, পেছন দিকে এসে তিনি বাতাস করছেন, প্রভু এসে বাতাস করছেন, প্রভুর অঙ্গ সৌরভ তিনি জানতেন, অলৌকিক অঙ্গ সৌরভ প্রভুর, তিনি চিন্তা করছেন এই চতুর্দিক থেকে এই অলৌকিক যে সুগন্ধি বেরিয়ে আসছে কেন। তিনি গলদেশটা ঘুরিয়ে দেখলেন প্রভু তাকে হাওয়া করছে বাতাস করছে, তিনি প্রভুর চরণ ধরে বলছেন হে প্রভু আমি আপনার দাস, আপনি আমাকে এইভাবে বাতাস দিলে আমি তো নরকে যাব। বলছেন হে রাজন, হে অম্বরীশ, তুমি এই সপ্তদ্বীপের অধিপতি হয়েও তুমি আমার সেবা করো নিজ হস্তে, আর তুমি সম্রাট হয়ে শশগড়া পৃথিবীর রাজা হয়ে তুমি আমার সেবা নিজ হস্তে করতে পারো, আর আমি একটু তোমাকে বাতাসও দিতে পারবো না। তিনি অশ্রু বিসর্জন করতে করতে ভক্ত এবং ভগবান তারা মানে আলিঙ্গন প্রদান করলেন প্রভু, আর বলছেন দেখো অম্বরীশ, তোমার তো এই পৃথিবী যে তোমার দ্বারা পরিচালিত হচ্ছে, তুমি তো সেদিকে কিছু ধ্যান ধারণাই রাখো না, তোমার মন্ত্রী প্রজারাই তোমাকে লক্ষ্য করে তারা সব কিছু চালিয়ে নিচ্ছে, তাই আজ আমি না আমার এই সুদর্শন চক্রকে তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি তো কোনো দিকেই ধ্যান দাও না, তাই আমার সুদর্শন চক্র তোমাকে এবং তোমার রাজ্যকে রক্ষা করবে, তাই আমি তোমার কাছে রেখে গেলাম। সেই যে সুদর্শন চক্র এই অম্বরীশ মহারাজের কাছে ছিলেন টিকাকারগণের দৃষ্টিভঙ্গি দিয়ে। এবারে প্রভু সেখান থেকে চলে গেলেন, বল ভক্তবৎসল ভগবান কি জয়। একদা এই কার্তিক মাসে এই নিয়ম সেবার মাঝে মাঝে তিনি এক ব্রতের অনুষ্ঠান করলেন মথুরাপুরীতে, সেই মধুবনের দিকে বোধ হয়। মধুবন কোথায় যাই হোক, তা যমুনার পাড়ে বলা হয়েছে। সেখানে তিনি এক অনুষ্ঠান করলেন, সেটি কয়েকদিনেরই অনুষ্ঠান ছিল। এবারে অন্তিম হচ্ছে দ্বাদশীর দিন, একাদশী ব্রত আদি নির্জলা আদি ব্রত হয়েছে, সমস্ত ব্রাহ্মণগণ সেই ছোট্ট যজ্ঞ ছিল সেটি সুসম্পন্ন করার পরে দ্বাদশীতে সমস্ত ব্রাহ্মণদের ভোজন আদি করাবেন এবং দক্ষিণা আদি দিয়ে সেই যজ্ঞ সুসম্পন্ন হবে। তা সেই দ্বাদশীর দিনে অকস্মাৎ সেখানে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হলেন। ঋষিকে দণ্ডবাদ প্রণাম পূজন আদি করে বলছেন যে হে ঋষি, আজ দ্বাদশীর দিনে আপনি আমার এখানে সেবা গ্রহণ করুন। ঋষি বললেন হ্যাঁ, তাতে অসুবিধা নেই, আমি একটু যমুনার থেকে নিত্যকৃত্য করে আসি। এবারে দ্বাদশীর পারণ যদি উত্তীর্ণ হয়ে যায়, অতিবাহিত হয়ে যায় সময়, তাহলে কিন্তু ওই একাদশী ব্রতের ফল হয় না। হরিভক্তি বিলাসে বা শাস্ত্রাদিতে এমনই বর্ণিত হয়েছে। এবারে ঋষি গিয়ে যে সেখানে যমুনার ধারে ধ্যান করছেন, আর এদিকে পারায়ণের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তিনি কি করবেন ব্যস্ত হয়ে সমস্ত ঋত্বিক এবং ব্রাহ্মণগণের সঙ্গে পরামর্শ করলেন। তারা বললেন শাস্ত্রে বলা হয়েছে জল ভক্ষণ আবার ভক্ষণ নয়, অতএব সেটা আহার আবার আহার নয় জল, অতএব আপনি ভগবৎ চরণামৃত নিয়ে পারণ কার্য সুসম্পন্ন করুন। যেই অম্বরীশ মহারাজ তিনি পারায়ণের জন্য ভগবানের চরণামৃত অর্পণ করেছেন মুখে, ঠিক সে সময় দুর্বাসা এসে উপস্থিত বলছেন ওহো হে রাজন, তুমি রাজা বলে আমার মতন এক সাধুকে অবমাননা করলে, তুমি আমাকে নিমন্ত্রণ দিয়ে তুমি আগেই নিজে খেয়ে নিলে, সে কোনো কথাই শুনবে না, দাঁড়াও আমি তোমাদের মতো রাজাদের চরিত্র জানি, আমি তোমাকে এখনই নিঃশেষ করে দেব। দেখতে দেখতে তিনি কি করলেন, নিজের জটার থেকে এক কৃত্তা উৎপন্ন করলেন। কৃত্তা বলতে কি, মানে এক মানে স্ত্রী প্রতিমা বিশিষ্ট জাজ্জল্যমান, সেটাকে কৃত্তা বলা হয়। সেই কৃত্তা মানে একটি মানুষের অবয়ব, স্ত্রী প্রতিমা, সেটা জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলতে থাকে। সেই কৃত্তা যখন উৎপন্ন করলেন, সেই কৃত্তাকে বললেন যাও এই দুষ্ট রাজাকে বধ করো, ধ্বংস করে ফেলো, পুড়িয়ে ফেলো। এবারে কৃত্তা ওই দুর্বাসা ঋষি কর্তৃক উৎপন্ন হয়েছেন, তাই তাকে ধ্বংস করার জন্য যখন কাছাকাছি যাচ্ছেন, তিনি করছেন কি, এক পাও বিচলিত হলেন না, সব প্রভুর ইচ্ছা, কোনো বিকার নেই, কোনো মানে চিন্তা নেই, কোনো ভয় নেই। তিনি চিন্তা করছেন যে এ সব প্রভুর ইচ্ছা, তাই তিনি হাত জোড় করে প্রভুর চিন্তা করছেন আর বলছেন যে যা হচ্ছে প্রভুর ইচ্ছাতেই হচ্ছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, ভক্তদের চিন্তা এমনই থাকে। এবারে দেখতে দেখতে কৃত্তা যখন কাছাকাছি এসে গেছেন, পেছন দিক থেকে অম্বরীশ মহারাজের পাশ থেকে অতি দ্রুত গতিতে ঘূর্ণায়মান অবস্থায় সুদর্শন চক্র প্রকাট হলেন। বল সুদর্শন চক্র কি জয়। এবারে সুদর্শন চক্র দেখতে দেখতে মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বতেজস্বী অস্ত্র হচ্ছে এই সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র এমন দ্রুত গতিতে মানে ঘুরছিল যে দেখে ভয় হচ্ছে, চতুর্দিক একেবারে থরকম্প হচ্ছে, আর সে গিয়ে কৃত্তাকে খণ্ড বিখণ্ড করে তছনাচ করে সেই কৃত্তার শক্তিকে নষ্ট করে দিল। এবারে সেই সুদর্শন চক্র চলল দুর্বাসা ঋষির পেছনে। দুর্বাসা ঋষি দেখলো আমার এত শক্তিসম্পন্ন যে কৃত্তা তাকে নষ্ট করে দিল, অতএব এই সুদর্শন চক্র আমাকেও বিনষ্ট করতে পারে, তাই তিনি ছোটা আরম্ভ করলেন, সুদর্শন চক্র তার পিছু নিলেন। তিনি সর্বপ্রথম গেলেন মানে ব্রহ্মলোক, ব্রহ্মাজিকে সমস্ত বিষয় বললেন আর বলছেন হে ব্রহ্মণ্যদেব, হে ব্রহ্মণ্যদেব আপনি আমাকে রক্ষা করুন, ওই ভগবান ভগবানের সুদর্শন চক্র আমাকে বিনষ্ট করবে। বলছেন কেন, সমস্ত বৃত্তান্ত বললেন। ব্রহ্মাজি বলছেন তুমি এখান থেকে অতি শীঘ্র যাও, আমার এত সুন্দর ব্রহ্মণ্য লোক আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, ওই সুদর্শন চক্র কাউকে ক্ষমা করে না, আমি যদি তোমাকে স্থান দিই তাহলে আমারটাও যাবে আর তোমাকেও বিধ্বংস করবে আর আমার এই রাজ্যও পুড়িয়ে ফেলবে, অতএব যাও তুমি এখান থেকে। বলে কোথায়? বলে যেখানে পারো যাও, আমার এখান থেকে যাও। তখন ছুটতে ছুটতে তিনি কৈলাসে গিয়ে মহাদেবের কাছে গেলেন, মহাদেবকে বললেন, মহাদেব ভগবান বললেন তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও। বলছেন কোথায় যাব? বলে যেখানে পারো যাও। বলছেন তাও আপনি তো বলে দিন কোথায় যাব। বলছেন কেন, যার চক্র তার কাছে যাও, আমার এখানে থেকো না, আমার এই ভজনের পরিবেশ নষ্ট হয়ে যাবে, ওই সুদর্শন চক্র বড় মানে খতরা, যাও তুমি। তিনি ছুটতে ছুটতে ভগবান শ্রী বিষ্ণুর কাছে আসলেন বৈকুণ্ঠ লোকে। এবারে প্রভুকে গিয়ে তিনি চরণে ধরে বলছেন প্রভু আপনি আমাকে রক্ষা করুন। বলছেন কেন? বলছেন ওই অম্বরীশ রাজাকে আমি এই এইভাবে মানে মারার জন্য চেষ্টা করেছিলাম, আপনার চক্র আপনি রক্ষা করুন, এখন আমাকে মেরে ফেলবে, আমাকে আমি আপনার চরণের শরণ নিচ্ছি। বলছেন আরে অপরাধ করেছো তুমি অন্য জায়গায়, তুমি অপরাধ ক্ষমা আমার কাছে করলে তা কী করে হয়? এ তো জাগতিক নিয়মও এমন কোনো নিয়ম লিপিবদ্ধ করা হয়। হে ঋষে তুমি অপরাধ করেছো সেই ভক্তের চরণে, তুমি আমার কাছে ক্ষমা চাইলে কী হবে? বলছেন আপনি সুদর্শন চক্রকে থামান। বলছেন না না, ও সুদর্শন চক্র তো আমি অম্বরীশ মহারাজকে দিয়েছি, সে তো তার রক্ষার জন্য, আমি কি করে ও তাকে রক্ষা করব? বলছেন প্রভু ওই সুদর্শন চক্রটা আপনার, আপনি বললে থামবে? বলছেন না, সে আমার কথা শুনবে না, আমার ভক্তদের প্রতি যারা অন্যায় করে অত্যাচার করে সেই সুদর্শন চক্র তাদের রক্ষক হয়ে দাঁড়ায়, আমি যদি তখন বলি যে না না আমার ভক্ত যা করেছে বা আমার ভক্তত্ব দোষ নেই তথাপি তাকে ক্ষমা করো, কিন্তু সে আমার কথা শোনে না, আর সে সুদর্শন চক্র আমার কথা কেন শুনবে আর আমি বা কেন বলবো? বলছেন কেন প্রভু? বলছেন দেখো অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আর সেই ভক্তগণ আমাকে চিন্তন করেন আর আমার তো আর চিন্তন করার কেউ নেই, তাই আমি আমার ভক্তদের চিন্তন করি, আমার ভক্ত আমার প্রাণ, আমার ভক্ত আমাকে বশ করে রেখেছে, আমি ভক্তদের বিরুদ্ধে কিছু আচরণ করতে পারি না। আর হে ঋষে তুমি বলো সেই ভক্তদের বিরুদ্ধ আচরণ আমি কি করে করব গো? সেই ভক্তেরা তারা কত কষ্ট করে আমার মায়াকে অতিক্রম করে নিজের জন্মদাতা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে অরণ্যে বসে খেয়ে না খেয়ে কোনো প্রকারে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে লোকের কাছে কত নিন্দা মন্দ বাক্য শ্রবণ করে একবার হয়তো আহার করে বেঁচে কেবল আমার ধ্যান ধারণা করছে, সেই ভক্তদের বিরুদ্ধে আমি কি বলতে পারি? আমি কিছুই বলতে পারি না, তাই আমি কিছুই করতে পারবো না। বলছেন সাধব হৃদয়ম মর্জম সাধুনাং হৃদয়ন্তম মদন্নতে ন জানন্তি নাহন্তেব্য মনাগোপী, সেই ভক্তদের ছাড়া আমি কিছু জানি না আর সেই ভক্তেরা আমাকে ছাড়াও কিছু জানে না, তা হে ঋষে আমি এতে কিছুই করতে পারবো না। বলছেন হে প্রভু হে ভগবান হে সর্বেশ্বর আপনি উপায় তো বলুন, আপনার ওই সুদর্শন চক্রের তেজে আমি স্থির থাকতে পারছি না, দেখুন দেখুন আমার দিকে তেড়ে আসছে, আপনি রক্ষা করুন, আপনি উপায় বলুন। বলছেন যাও হে ঋষি, তুমি যেখানে অপরাধ করেছো সেখানে যাও, ক্ষমাপয় মহাভাগম ততহ শান্তির ভবিষ্যতি, তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে যদি ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করেন ক্ষমা করেন তাহলে শান্তির ভবিষ্যতি, তাহলেই তুমি শান্তি লাভ করতে পারবে, যাও যাও তুমি অতি শীঘ্র ফিরে যাও। এবারে অম্বরীশ মহারাজ যেখানে ছিলেন এক বৎসর হয়ে গেল, এইভাবে একটি বৎসর অতিক্রম হলো, অম্বরীশ মহারাজ সেখানেই একভাবে দাঁড়িয়ে আছেন কেবলমাত্র জল পান করে এক বৎসর কাল পর্যন্ত। ঋষি অতি দ্রুত গতিতে ছুটছেন, আর সুদর্শন চক্রও তার পেছনে একেবারে দ্রুত গতিতে ছুটেছে। এবারে তিনি গিয়ে ওই অম্বরীশ মহারাজের চরণ ধরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এবারে অম্বরীশ মহারাজ তিনি তাকে অতি শীঘ্র উঠিয়ে বলছেন, হে ঋষে, আপনি এ কি করছেন? আমি গৃহী, আমি আপনি একজন ঋষি, আপনি যদি আমার পা ধরেন, আপনি যদি আমার চরণ ধরেন, তাহলে আমার তো অধোগতি হবে, আপনি এমন করবেন না। বলছেন, হে ভক্তপ্রভাত, হে অম্বরীশ মহারাজ, আমি ভীষণ মানে ভয়ভীত এবং আমি ভীষণভাবে সন্তপ্ত হচ্ছি, তুমি ওই সুদর্শন চক্রকে দয়া করে থামাও, আমি তোমার কাছে এই প্রার্থনা করছি। এবারে তিনি অম্বরীশ মহারাজ করলেন কি, সামনে গেলেন সুদর্শন চক্রে, আর এই ঋষি ভয়ে অম্বরীশ মহারাজের পেছন দিকে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে। এবারে অম্বরীশ মহারাজ তিনি ওই সুদর্শন চক্রকে অনেক শ্লোকের দ্বারা স্তবিস্তুতি করছেন, কিন্তু সুদর্শন চক্র তার ক্রোধকে সম্বরণ করছেন না, তিনি একেবারে গম্ভীরভাবে গর্জন করছেন, আর সমানে ভ্রমণরত রয়েছে, কোনো কথাই শুনতে রাজি না। অন্তিম শ্লোকে বলছেন যে, হে সুদর্শন চক্র, তুমি সর্বশক্তিমান, তুমি ভগবান, তুমি আমার ঈশ্বর, আমি তাই কৃপা, তুমি কৃপা করো, এই সাধুর প্রতি তুমি সন্তুষ্ট হও। হে সুদর্শন চক্র, আমি যদি তোমার প্রভুর উদ্দেশ্যে কোনোদিন মানে কপট অন্তকরণ না রেখে, কপট হৃদয় না দিয়ে, যদি স্বচ্ছ মনে আমি একবারও যদি প্রভুর নাম করে থাকি, বা আজ পর্যন্ত আমি যত ভজন করেছি সেই সমস্তর বিনিময়ে যদি হয়, তাহলে তুমি তাকে প্রাণ ভিক্ষা দাও, আমি এই প্রার্থনাই করছি। এত বড় কথা বলার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র সেখান থেকে অন্তর্হিত হলেন। বল সুদর্শন চক্র কি যায়। এই অবস্থা দেখে সেই ঋষি তিনি তো একেবারে মানে বড় আশ্চর্য অনুভব করলেন। তিনি বলছেন, তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে। হে রাজন, বাস্তবিক আজ আমি সেই বিষ্ণু ভক্ত দাসগণের মহিমা আজ আমি প্রত্যক্ষ করলাম, যে আহা তারা কেমন ভাগ্যবান। দুষ্কর কোনু সাধুনাম দুস্তজ বা মহাত্মনাম জয় সংগৃহীত ভগবান সত্যতা মৃষব হরি। সেই ভগবানকে যারা লাভ করে নিয়েছেন, সেই ভগবানকে যারা জয় করে নিয়েছেন, তাদের ইহজগতে দুষ্কর আর কি আছে। আবার তিনি ক্ষমা চাইছেন। অম্বরীশ মহারাজ তাকে আলিঙ্গন করে তার চরণ ধারণ করলেন, করে বলছেন, হে ঋষে, আপনি এমন করবেন না, আমি সংসারী জীব, আপনি আমার প্রতি কৃপা করুন। বলছেন, না না, তা হয় না। অম্বরীশ মহারাজ বললেন, হে মহামুনি, আপনি আমার এখন সেই আমন্ত্রণ স্বীকার করুন, আপনি প্রসাদ না পেলে আমি তো পেতে পারি না, আমি এখনো প্রসাদ পাইনি। এই কথা শ্রবণ করে ঋষি তো আরো ভেঙে পড়লেন, আরো ভেঙে পড়লেন। এক বছর হয়ে গেল, বললেন, ঠিক আছে, সুন্দরভাবে অনেক উত্তম উত্তম প্রসাদ দিয়ে তাকে সন্তুষ্ট করলেন। এবারে যেতে যেতে তিনি বৈষ্ণবগণের বিষ্ণু দাসগণের ভক্তদের গুণগ্রাম কীর্তন করতে করতে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। আর তারপরে সেই ঋষির অধরামৃত দিয়ে সেই ঋষির মানে প্রসাদ নিয়ে তিনি প্রসাদ পেল। এই হচ্ছে অম্বরীশ মহারাজের চরিত্র। হে রাজন, তারপরে এই অম্বরীশ মহারাজ নিজ পুত্রকে সমস্ত কিছু বিভাজন করে দিয়ে তিনি কি করলেন, তিনি অরণ্যে চলে গেলেন। সে মনসংযোগ করে তিনিও ভগবত ধামে গমন করেছিলেন। আর এই বংশেই ক্রমে সৌভরী ঋষির জন্ম হয়। এই সৌভরী ঋষি এই বৃন্দাবন যমুনার মধ্যে বসে তিনি তপস্যা করতেন, জলমধ্যে বসে। এবারে জলমধ্যে তপস্যা করতে করতে তিনি একবার মৎস্যদের সঙ্গম দর্শন করে তার মধ্যে কামনার সৃষ্টি হয়। এবারে সেই কামনা পরিপূরণ করার জন্য তিনি বিবাহ করার প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিয়ে তিনি এবারে বিবাহের জন্য মানধাতার কাছে এলেন। এই মানধাতার আবার 50 জন কন্যা। মানধাতার কন্যাগণ পরমা সুন্দরী। মানধাতাকে বললেন যে, হে রাজন, আমি বিবাহ করতে ইচ্ছুক, তা আপনি আমাকে একটি কন্যা প্রদান করুন। মান্দাতা দেখলেন এই বুড়ো ঋষি তার সমস্ত শরীরের চামড়াগুলো একেবারে ঢলঢল করছে, তাকে আমার সুন্দরী কন্যা তারাও পছন্দ করবে না আর আমারও ইচ্ছা নেই। বলছেন ঠিক আছে, আপনি অমুক দিন আসুন স্বয়ম্বর সভায়, আমার কন্যাগণ যদি আপনাকে বরমাল্য অর্পণ করেন আপনি তাদের পত্নী রূপে স্বীকার করবেন। চালাকি করলেন ঋষি, বুঝতে পারলেন। এবারে ঋষি কি করলেন, তার ভজন প্রভাবে তপস্যা প্রভাবে তিনি এমন শরীর প্রাপ্ত হলেন যে সেই পঞ্চাশ জন কন্যা তার রূপে আকৃষ্ট হয়ে তাকেই বরণ করলেন, পঞ্চাশ জনকেই বিবাহ করলেন। তারপরে পঞ্চাশ জনকে বিবাহ করার পরে তিনি সংসার আদি করার পরে এই পঞ্চাশ জন সহধর্মিণীকে নিয়ে বানপ্রস্থে গমন করলেন। বানপ্রস্থে গমন করে তিনি হরিভজন করে তার স্বপ্নত্নীদের সঙ্গে ঊর্ধ্বলোকে গমন করলেন। এই বংশেই হরিশ্চন্দ্রের জন্ম হয়, মহাদানবীর হরিশ্চন্দ্র। এই হরিশ্চন্দ্র আবার শৈবাকে বিবাহ করেন। এই শৈবা আর হরিশ্চন্দ্রের কোনো সন্তানাদি বহুকাল না হওয়ার জন্য ব্রহ্মাজির আদেশে দেবরাজ ইন্দ্রও বললেন একবার যে তোমরা ওই বরুণদেবের উদ্দেশ্যে একটি যজ্ঞ কর, তাহলে ওই বরুণদেবের দ্বারা একটি পুত্র প্রাপ্ত হবে। বরুণদেবকে সন্তুষ্ট করলেন। বরুণদেব বললেন ঠিক আছে, কিন্তু ওই পুত্র হলে আমাকেই আবার বলি দিতে হবে। হরিশ্চন্দ্র দেখলেন আমার তো পুত্রই হয় না, আগে তো হোক তারপরে তো বলি। বলছেন ঠিক আছে, পুত্র হলেই আমি বলি দিয়ে দেব, মানে আপনার পূজায় লাগিয়ে দিব, মানে বলি ওটা। এবারে পুত্র হয় না, হরিশ্চন্দ্র চিন্তা করলো আগে তো হোক তারপরে একটা বুদ্ধি আমি করব। আর বরুণদেব বললেন ঠিক আছে, পুত্র হলেই কিন্তু আমাকে দিতে হবে। বলছেন ঠিক আছে তাই হবে, পুত্র হলো। বরুণদেব এসে বলছেন আমার বলি দিয়ে দাও। বলছেন এখন দশ দিন না গেলে বলি দিই কি করে, তার তো এখন সেই অশৌচ যে মানা যায় তা তো এখনো ছাড়াই। বলছেন দশ দিন পরে আস, দশ দিন পরে এলেন। দশ দিন পরে এলে বলছেন কই আমার বলি দাও। বলছেন না, এখন তো তার দাঁত উঠুক, দাঁত না উঠলে আবার বলি হয়নি। হরিশ্চন্দ্র রোজ বোকা বানান, আর ওই বরুণদেব তিনিও বলি নেওয়ার জন্য মানে পিছু ছাড়েন। এবারে দাঁত যখন উঠেছে বলছেন হরিশ্চন্দ্র এবার আমাকে দাও। বলছেন আরে এই তো দুধের দাঁত, দুধের দাঁত পড়ে আবার নতুন দাঁত উঠুক তারপরে তো বলি দেব। এবারে আবার অপেক্ষা করলেন বেশ কয়েক মাস। এবারে যখন আবার নতুন দাঁত উঠেছে, এবার দাঁত উঠলে বলছেন কি যে দাঁত তো উঠেছে কিন্তু সে এখনো যুবা অবস্থা প্রাপ্ত, না হলে তো বলির যোগ্য নয়। বলছেন ঠিক আছে আমি তাহলে সেই যুবা অবস্থায় আসবো। এবারে যুবা অবস্থায় যখন আসবেন, এই রোহিত, তার পুত্রের নাম হচ্ছে রোহিত, রোহিত জানতে পারল যে পিতার অভিপ্রায় এবং বরুণদেবের অভিপ্রায়টা কি, পিতা বাঁচাতে চান আর বরুণদেব বলি চান। তিনি তখন এই অভিপ্রায় জেনে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে বনে চলে গেলেন। এবারে বরুণদেব যখন এসেছেন, আসলে বলছেন সে তো পালিয়ে গেছে আমি কি করব। বলছেন ও এসব তোমার চালাকি ছিল, বরুণদেব তাকে মানে একটি রোগগ্রস্ত করে দিল, সেই রোগে তার কোনো শান্তি নেই, হজম হয় না, মাথা ব্যথা, শুয়ে থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি রোগ দিয়ে দিলেন। আর সে এক বছর বনপ্রদেশে থাকার পরে চিন্তা করছেন না আমি এবার চলে যাই রোহিত। সে সময় ইন্দ্র এসে মানে ব্রাহ্মণের বেশ ধারণ করে বলে না তুমি এখন যেও না। এইভাবে পাঁচ বছর অতিক্রম হয়ে গেল, ছয় বছর অতিক্রম হলো, সাত বছর বয়স যখন হয়েছে মানে সাত বছর বনপ্রদেশে বাস করার পরে সে যখন ফিরে আসছে, দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশে বলছেন ঠিক আছে তুমি এক কাজ করো, তোমাকে তো বলি দিতেই হবে, তুমি একটা বলি কোথাও থেকে ক্রয় করে নিয়ে যাও। তখন তিনি কি করলেন, এই অজিগর্তের পুত্র সুনশ্বেপকে মানে অর্থ দিয়ে ক্রয় করলেন। এবারে সুনশ্বেপকে নিয়ে গিয়ে প্রদান করলেন তার পিতা হরিশ্চন্দ্রকে। হরিশ্চন্দ্র এবার বললেন যে আমার পুত্র তোমা আপনার বলির জন্য একটি সুন্দর বলি নিয়ে এসেছে, অতএব আপনি সেটা স্বীকার করুন আর আমাকে রোগমুক্ত করুন। বলছেন ঠিক আছে, এখন থেকে তোমাকে আমি রোগ থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম। এবারে ওই সুনশ্বেপকে নিয়ে গেলেন। এবারে সুনশ্বেপকে নিয়ে গেলে সেখানে আরেক যজ্ঞ আরম্ভ হলো, ওই বলি দেওয়ার যজ্ঞ। সেখানে ব্রহ্মাজির পরিবর্তে পৌরোহিত্য করলেন বিশ্বামিত্র ঋষি। এই বিশ্বামিত্র ঋষি আরো আরো অনেকে ছিলেন, তার মধ্যে বিশ্বামিত্রের প্রসঙ্গ এসছে, আমরা বিশ্বামিত্রের প্রসঙ্গটাই নি। এবারে বিশ্বামিত্র সেই যজ্ঞ সুসম্পন্ন করতে করতে সেই বরুণদেবকে সন্তুষ্ট করে বলছেন, দেখো এই সুনশেপকে বধ করা এ ঠিক নয়। হে বরুণদেব, আপনার কি কম আছে? আপনি কেন একজন নরহত্যা চাইছেন? বরঞ্চ আপনি কৃপা করুন আর আমিও কৃপা করে তাকে নিজের জ্যেষ্ঠ পুত্র হিসাবে নিয়ে নিই। এবারে বিশ্বামিত্র ঋষির অনেক পুত্র আদি ছিল। বিশ্বামিত্র ঋষি গিয়ে পুত্রদের বললেন, দেখো আমি এই যে সুনশেপকে নিয়ে এসেছি ইনি আমার জ্যেষ্ঠ পুত্র, অতএব তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ইনি। তার মধ্যে শতপুত্রের ভিতরে 50 জন পুত্র বললেন, না না আমরা মেনে নিতে পারবো না। বলছেন, যাও তোমাদের আমি ত্যাগ করলাম। আর 50 জন তারা পিতার অনুগামীও ছিলেন, ভয়ও ছিল, তারা বললেন, না আমরা মেনে নিয়েছি। বলছেন, ঠিক আছে তোমরা আমার নিকটে থাক। যারা মানলেন না তাদেরকে বনে বনে পাঠিয়ে দিলেন, ত্যাগ করলেন, আর যারা মানলেন তাদেরকে নিজের করে রাখলেন, কিন্তু সকলের জ্যেষ্ঠ পুত্র হিসাবে সুনশেপ থাকলেন। এবারে এই বংশেই ক্রমে ক্রমে সগর মহারাজের জন্ম হল। গর মানে বিষ, তাকে আবার বিষ প্রদান আদি করা হয়েছিল ইত্যাদি, সে আবার বিশাল প্রসঙ্গ। এই সগর মহারাজ তিনি এবারে মানে এক যজ্ঞ করা আরম্ভ করলেন, বিশাল যজ্ঞ। তার আবার 60,000 পুত্র ছিল। যজ্ঞ করতে করতে যখন শত যজ্ঞ যখন পরিপূর্ণ হতে চলেছে, ইন্দ্র মনে করছে আমার পদ নিয়ে ফেলবে, তিনি ওই যজ্ঞের অন্তিম বলি সদৃশ্য যে ঘোড়া ছিল ওই ঘোড়াটাকে নিয়ে কপিল মুনি তপস্যা করছিলেন। কপিল আশ্রমে গিয়ে কপিল দেবের সম্মুখে ঘোড়াটা বেঁধে দিয়ে তিনি চলে গেলেন অন্যত্র। এবারে হলো কি, তার ঘোড়ার আর কোনো হদিস নেই, কোনো খবর নেই। তার 60,000 পুত্রকে বললেন, হে পুত্রগণ, পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আমার সেই ঘোড়াকে নিয়ে এসো, তা না হলে যজ্ঞ বন্ধ হয়ে আছে। তার 60,000 পুত্র সমস্ত জায়গায় তছনছ করা আরম্ভ করলেন, কোথাও সন্ধান পেলেন না। তারা কি করলেন, তারা এই পৃথিবী খনন করা আরম্ভ করলেন। সেখান থেকে আবার দ্বীপ উপদ্বীপেরও সৃষ্টি হয়ে গেল। তারপরে তারা দেখছে কি যে ওই কপিল দেবের আশ্রমে বাধা রয়েছে ঘোড়াটা, কপিল দেবের আশ্রমে ঘোড়াটা বাধা আছে। তারা গিয়ে 60,000 পুত্র, তাদের আবার একটু বোধ বুদ্ধি একটু কম ছিল, ক্রোধী ছিল, তারা গিয়ে বলছেন যে ঘোড়া তো পেলাম কিন্তু এই সাধু এ তো ভারী চোর। ভগবান কপিল মুনিকে বলছেন, এই সাধু এ তো ভারী চোর, দেখো এখানে এসে চোখ বন্ধ করে তপস্যা করছে, আবার চুরি করে ঘোড়াটা নিয়ে এসে এবারে মুখে যা আসছে গালিগালচ করছে। এবারে 60,000 জন যদি একসঙ্গে গালিগালচ করেন তাহলে তো সেই ব্রহ্মে লীন থাকলেও ধ্যান ভগ্ন হয়ে যাবে। কপিল মুনি তিনি কারোর প্রতি কোনো অভিসম্পত্ত প্রদান করবেনই না, তিনি তো ভগবান, ভগবান কাউকে অভিসম্পদ দিয়েছেন কোথাও পাওয়া যাবে না, ভগবান সমভাবাপন্ন, সমদৃষ্টি সকলের প্রতি। এবারে তারা যে এত গালিগালচ করছে, তিনি যখন তাদের দিকে তাকিয়েছেন তা সেখানেই ভস্ম হয়ে গেছে। এবারে আর কোনো খবর নেই। এবারে এই সগর মহারাজের মানে পৌত্র ছিল, পুত্রের পুত্র ইতি পৌত্র, পৌত্র ছিল যে অংশুমান, তাকে ডাক। অংশুমান পরম বিনয়ী, পরম ধার্মিক, নীতিজ্ঞ। তার পিতার নাম হচ্ছে অসমঞ্জস। সেই অসমঞ্জসের চরিত্র সুকুমণ্ডী বর্ণন করছেন যে অংশুমান তাহলে অসমঞ্জস কোথায় গেল। হে পরীক্ষিত, এই অসমঞ্জস তার নামটা রাখা হয়েছিল কেউ কিছু না জেনে, যার মধ্যে সামঞ্জস্য নেই তিনি অসমঞ্জস, তার নাম এই রকম রাখা হল। হে রাজন, ইনি ছিলেন ঋষি, মানে কোনো অপরাধের কারণে তিনি আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছেন, হয়ে এই সগর মহারাজের পুত্র রূপে জন্ম নিলেন। এবারে তিনি সব কাজগুলো উল্টো উল্টো করেন, ছোট ছোট বালকদের পেলে কুয়ে ফেলে মেরে দেবে, নদীতে ফেলে মেরে দেবে, বাছুর পেলে সেটাকে জলে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলবে, আর বাকি মানে পশু পক্ষী যা কিছু পাবে জলে ডুবিয়ে মেরে দেবে। অনেক বালককে এইভাবে হত্যা করবে। রাজা সগর সবকিছু জানলেন, বললেন যাও আমার এই পুত্রকে হয় মৃত্যুদণ্ড দাও, সৈন্যদের বললেন, আর তা না হলে তাকে রাজ্যের থেকে বের করে দাও, দুটোর একটা করো, হয় মৃত্যু আর তা না হলে তাকে ত্যাগ, তাকে জোর করে রাজ্যের বাইরে ফেলে দাও। এই অসামঞ্জস্যকে যখন সৈনিকরা গিয়ে বললেন যে আপনি আমাদের যুবরাজ, অতএব আপনি এই সমস্ত অকর্ম কুকর্ম করে বেড়ান, তা আপনি দুটো রাস্তা আপনার পিতা আমাদের দিয়েছেন, হয় আপনি এই রাজ্য ত্যাগ করে চলে যান, তা না হলে আমরা আপনাকে বিনষ্ট করব, হত্যা করব। বলছেন না আমি রাজ্য ছেড়েই চলে যাচ্ছি। তাহলে আর হত্যার কোনো প্রশ্ন নেই। এবারে সমস্ত সৈনিকগণ ফিরে এলেন, বললেন তিনি চলে গেছেন। এবারে যে সমস্ত বালকেদের বাছুর পশু পক্ষী যা হত্যা করেছিলেন তিনি তাদেরকে স্মরণ করলেন, তাদের কেউ মরেনি, তারা পুনর্জীবিত হলেন, আর তাদের পিতা মাতাদের পরিচয় বলে দিলেন, তারা চলে গেল। সমস্ত সগর মহারাজের কাছে খবর এলো যে আপনার পুত্র তিনি কোনো যোগী ছিলেন, তিনি এই আপনার থেকে ত্যাগপত্র পাওয়ার জন্য এমন গরিত কর্ম করতেন, তিনি কোনো মহান ব্যক্তি। সমস্ত প্রজাগণ যারা তার বিরুদ্ধে নালিশ করেছিল তারা তার প্রভাব বুঝতে পারলেন, তারা রোদন করতে করতে সগর মহারাজের কাছে গেলেন, আর তাদের হারিয়ে মানে মৃত সমস্ত পুত্রদের দর্শন করালেন। সগর মহারাজও অনুতপ্ত হলেন। তা সেই অসামঞ্জস্যের পুত্র হচ্ছে অংশুমান, তাই অংশুমান হচ্ছে পৌত্র, তাই সগর মহারাজ বললেন দেখো তোমার পিতাকে এই এই কারণে আমি ত্যাগ করেছিলাম, আমি কোনোদিন তোমাকে বলিনি, কিন্তু তুমি আমার বিনয়ী পুত্র, এই কারণেই তোমার পিতা ছিল যোগী, আমি শুনেছি সব সাধুরা আমাকে বলেছে, তা তুমি এমন কিছু করো যে তোমার যে কাকারা যারা সব মারা গেছে, কাকাগুরুরা কোথায় গিয়েছে তা তো জানি না, মনে হয় তারা বিনষ্ট হয়েছে, তাদের কোনো খবর নেই, তা হে অংশুমান তুমি বিনয়ী, তুমি ধর্মাত্মা, তুমি সব কিছুই জানো, সমস্ত গুণে গুণী, তুমি যেভাবে পারো আমার যজ্ঞকে উদ্ধার করে আমার এই যজ্ঞ সুসম্পন্ন করো। তিনি তার পিতামহকে প্রণাম করে বললেন হে পিতামহ আমি আপনার আদেশ শিরোধার্য করে যথাসম্ভব চেষ্টা করছি। তিনি সমস্ত জায়গায় ভ্রমণ করতে করতে এবারে কপিল আশ্রমে গিয়ে দেখলেন তার কাকাগুরুগণ 7,000 তারা এক পাহাড় রূপে সেখানে মানে পড়ে রয়েছে, সকলেই মারা গেছে ঋষির কোপানলে। কোপানল বললে ভুল হবে, টিকাকারগণ বলছেন কোপানল বলা যাবে না, কারণ ভগবান কারো প্রতি ক্রোধিত হন না, মানে তার অপমান করার স্বরূপ তারা নিজেদের অপরাধে নিজেরাই মারা গেছে। তিনি যজ্ঞোৎসব প্রাপ্ত হলেন, তার কাকাগুরুগণদের শরীর দেখলেন পূর্বযোগানদের, তারপরে তিনি ঋষিকে স্তব স্তুতি করলেন। ঋষি সন্তুষ্ট হয়ে বললেন যে হে অংশুমান আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, যাও তুমি তোমার এই যজ্ঞোৎসবকে ফিরিয়ে নিয়ে যাও, তোমার পিতামহ যজ্ঞ সুসম্পন্ন করুন। বললেন হে ভগবান, হে মুনে, আপনি আমি জানতে চাই আমার এই পূর্বপুরুষগণ তারা কিভাবে মারা গেল। বললেন এই এইভাবে তারা মারা গিয়েছে, তাদের অধোগতি হয়েছে, তাদের সদ্গতি হয়নি। বলছেন তাহলে আপনি কৃপা করে আমাকে নির্দেশ দিন যে আমি আমার এই কাকাগুরুগণকে মানে পূর্বপুরুষগণকে আমি কিভাবে উদ্ধার করতে পারি, আপনি সেই উপায় বলুন। বলছেন দেখো সে তো অনেক কঠিন কথা, তবে আমি তোমার উপায়টা বলে দিচ্ছি। যদি এই পৃথিবীতে তুমি গঙ্গাকে আনয়ন করতে পারো, সেই গঙ্গা দেবীর প্রবাহে তারা ভেসে গেলে, তাদের অস্থিসমূহ ভেসে গেলে তাতেই তারা উদ্ধার হবে, এটাই হচ্ছে একমাত্র উপায়, তাছাড়া তাদের মানে সদ্গতি হবে না। বলছেন ঠিক আছে আমি চেষ্টা করব। ঋষি বললেন ঠিক আছে যাও। এবারে তিনি সমস্ত যজ্ঞ সুসম্পন্ন করলেন, সগর মহারাজ তিনি এই কথা জানলেন, তিনি এবার তিনিও তপস্যা করলেন। সগর মহারাজ তপস্যা করতে চলে গেলেন অংশুমানকে রাজ্য দিয়ে। এবারে অংশুমান তার পুত্র দিলীপকে রাজ্য সমর্পণ করে তিনি তপস্যা করলেন, তথাপি গঙ্গা দেবীকে আনয়ন করতে পারলেন না। এবারে দিলীপ তার পুত্র ভগীরথ, মানে সব বংশ পরম্পরা ক্রমে যখন তারা বানপ্রস্থে চলে যাওয়ার সময় হচ্ছে, উপযুক্ত পুত্রদের রাজ্য দিয়ে তারা রাজ্য পরিচালনা করছেন, আর তারা বানপ্রস্থে গিয়ে তপস্যা করছেন পূর্বপুরুষগণকে উদ্ধার করবেন। এবারে ভগীরথ তিনি গঙ্গাকে সন্তুষ্ট করতে পারবেন, তিনি মানে চলে গেলেন হিমালয়ে, হিমালয়ে সেই যে গঙ্গোত্রী ক্ষেত্র, সেই গঙ্গোত্রী ক্ষেত্রে তিনি তপস্যা করা আরম্ভ করলেন, যার তপস্যা স্থলী এখনো বিদ্যমান আছে, সকলে অনেকেই মহাত্মারা গিয়ে দর্শন করে আসেন। আর সেখানে তিনি তপস্যা করে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারলেন। ভগীরথস্তস্য সুতস্তেপে যসুমহত তপঃ, সুমহত মানে কৃচ্ছ সাধনার পরে, তপস্যার পরে গঙ্গা দেবী এসে তাকে দর্শন দিলেন, বলল গঙ্গা মাইয়া কি জয়। গঙ্গা মাইয়া এসে দর্শন দিলেন, বললেন হে পুত্র ভগীরথ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো তোমার অভিপ্রায়। তিনি বললেন যে হে মাতো, আপনাকে এই মর্তে আসতে হবে, এসে আমার পিতৃপুরুষগণ যেখানে ঋষির প্রভাবে তারা নিজেদের অপরাধে ধ্বংস হয়েছে, তাদেরকে আপনার প্রবাহের মধ্যে আপনি যদি বইয়ে না নিয়ে যান তাহলে তারা উদ্ধার হবে না, সেই জন্য আমরা এই কয়েক পুরুষ পর্যন্ত আপনার তপস্যা করেছি, তাই হে মাতো আপনি কৃপা করে আমাদের পূর্বপুরুষগণকে মুক্তি প্রদান করুন, তাদের উদ্ধার করুন, এটাই আমার অভিপ্রায়। মা গঙ্গা সন্তুষ্ট হয়ে বললেন যে হে ভগীরথ, তোমার কথা তো সত্য, কিন্তু আমি এই পৃথিবীতে যদি সরাসরি এসে নাবি অবতরণ করি তাহলে এই পৃথিবী গিয়ে পৌঁছাবে রসাতল, পাতালে চলে যাবে, অতএব আমাকে ধারণ করবে এমন কোনো কারো দরকার। বলছেন হে মা, সে তো আপনিই বলতে পারবেন। তিনি চিন্তা করে, মা গঙ্গা চিন্তা করে বললেন, একমাত্র মহাদেব ইচ্ছা করলে আমার ধারাকে তিনি তার মস্তকে রোধ করতে পারবেন, তিনিই ধারণ করতে পারবেন, এ কথা বললেন। বলছেন তাহলে আমি এখন কি করব। বলছে তুমি এখন মহাদেবকে তপস্যা করে সন্তুষ্ট করে এই সমস্ত বৃত্তান্ত জানাও, তা না হলে হে ভগীরথ আমি সরাসরি আসতে পারবো না, আসলে এই পৃথিবী আর থাকবে না, পৃথিবী রসাতলগত হবে, তুমি মহাদেবের তপস্যা করো। এবারে ভগীরথ তিনি মহাদেবের তপস্যা করা আরম্ভ করলেন, আশুতোষ ভগবান অল্পেতেই সন্তুষ্ট, তিনি বেশ কিছুদিনের মধ্যে দর্শন দিয়ে বলছেন হে ভগীরথ, হে পুত্র ভগীরথ, বলো কি চাও। তিনি সমস্ত কিছু বললেন, বলার পরে বললেন ঠিক আছে, তুমি তাহলে গঙ্গা দেবীকে পুনরায় আরাধনা করো, তার ধারা তার বেগ আমি ধারণ করব। বলে মহাদেব ভগবান অন্তরিত হলেন, বল মহাদেব ভগবান কি জয়। এবারে তিনি পুনরায় গঙ্গা দেবীর তপস্যা আরম্ভ করলেন, গঙ্গা দেবী প্রায় সঙ্গে সঙ্গেই প্রকট হলেন, বললেন হা বৎস। ভগীরথ বললেন যে প্রভু তৈরি হয়েছেন, অতএব আপনি কৃপা করে এখন অবতরণ করুন। এবারে অতি মানে তীব্র বেগে সেখান থেকে গঙ্গা স্বর্গের থেকে পতিত হয়ে আসছেন কোথায়, মহাদেবের মস্তকের মস্তকে, সেই জটার মধ্যেই সেই বিশাল গঙ্গাকে ধারণ করলেন। এবারে মহাদেবের মাথা বেশ ঠান্ডা হয়েছে, মহাদেব কিন্তু ঠান্ডা খুব পছন্দ করেন, গরম ব্যক্তি তো, গরম ভগবান, তাই ঠান্ডা পেয়ে তিনি তো বেশ প্রভু ধ্যান লাগিয়েছেন। দেখবেন গরমে সাধু বাবারা কি করেন, উফ খুব গরম, ভজন হচ্ছে না, সাধন হচ্ছে না, মহাদেব ভগবান তখন একেবারে ঠান্ডা প্রাপ্ত হয়ে, মাথা ঠান্ডা আছে মানে ভজন ঠিক হবে, তিনি একেবারে চোখ বন্ধ করে ভজন করা আরম্ভ করলেন। ভগীরথ গিয়ে মহাদেবের সম্মুখে গিয়ে দেখছেন তিনি তো একেবারে ধ্যানস্থ, তিনি বলছেন প্রভু প্রভু কি হলো, আমি আমার পূর্বপুরুষগণকে উদ্ধার করব বলে কয়েক মানে পিঁড়ি পর্যন্ত আপনার তপস্যা করে আসছি, আর আপনি এখন চোখ বন্ধ করে আছেন। অনেকক্ষণ স্তব স্তুতি করার পরে মহাদেব ভগবানের বাহ্যিক চেতনা এলো, তিনি বলছেন ও পুত্র ভগীরথ এসেছ, আমি তো ভুলেই গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা গঙ্গাকে মাথায় পেয়ে। বলছেন না তা করলে হবে না প্রভু, এখন আপনি কৃপা করে মানে আমার পূর্বপুরুষগণকে উদ্ধার করার জন্য আপনি কৃপা করে সাহায্য করুন, কৃপা করুন, দয়া করুন। বলছেন ঠিক আছে, আমি গঙ্গার একটি ধারাকে ছেড়ে দিচ্ছি। এবারে গঙ্গার একটি ধারা এই পৃথিবী মানে প্রথমে বিভিন্ন স্থানে পড়ে চতুর্দিকে ভাগ হয়ে গেল, গঙ্গা অলকানন্দ, সীতা অলকানন্দ, চক্ষু আর ভদ্রা রূপে। তার মধ্যে এই গঙ্গা যেটা চলেছে সেটা এই লোকে চলে আসলে, সেটি মানে সেই কৈলাস পর্বত থেকে হিমালয়কে আশ্রয় করে তিনি মানে গোমুখ, গঙ্গোত্রী, মানে ঋষিকেশ, হরিদ্বার ক্ষেত্র হয়ে সেখান থেকে আপনার বেনারস আদি, মানে বেনারস আদি হয়ে সেই কলকাতা হয়ে সেই সমুদ্রে গিয়ে মিশে যায় গিয়েছেন। এবারে গঙ্গা মাইয়া তিনি কি করলেন, মহাদেব ভগবান গঙ্গা মাইয়ার একটি ধারা নিজের জটা থেকে তিনি ছেড়ে দিলেন। সেই ধারা এত দ্রুত গতিতে বওয়া আরম্ভ করলো সে তো বলার কথা নয়, বল গঙ্গা মাইয়া কি যায়। এই গঙ্গা মাইয়া তিনি অবতরণ করলেন। এবারে গঙ্গা মাইয়া বলছেন, হে ভগীরথ, তুমি আমার আগে আগে শঙ্খবাদন করতে করতে চলো, তোমার পূর্বপুরুষগণ যেখানে আছে। দেখুন এই গঙ্গা দেবীর মহিমাও কোনো অংশে ন্যূন নয়। এক হচ্ছে আমরা যে এই সমস্ত কথা বলছি এটা ভগবানের শ্রী মুখ উদ্গীর্ণ বাণী, আর যে গঙ্গা এই লোকে বয়ে চলেছে সেটাও কম নয়, সেটা ভগবানের চরণ ধৌত অমৃত তুল্য বাড়ি। দুটোর মহিমা কোনো অংশেই কম বলেননি আমাদের ভাগবত এবং টিকাকারগণ। এবারে ভগীরথ মহারাজ তিনি আগে আগে চলেছেন শঙ্খবাদন করতে করতে, অকস্মাৎ কি হলো, জন্নু ঋষির একটি পর্ণ কুটির ছিল ভাঙাচোরা। এবারে সেই গঙ্গার যে ধারা সে তো দেখলে এখনই ভয় হয়, আর তখন তো আরো বিশাল রূপে ছিল। সেই গঙ্গার ধারা যখন প্রথমে বয়ে আসছে, ওই জন্নু ঋষির ওই কুঁড়ে ঘর যা ছিল সব একবারে স্রোতে সোহা। জন্নু ঋষি তিনি দূরের থেকে দেখছেন সে কি এক বিশাল দুধের মতো ফেনা হয়ে আসলো রাশিকৃত হয়ে, আর আমার কুঁড়ে ঘরটাই বইয়ে নিয়ে চলে গেল। দেখাচ্ছি মজা, তিনি গিয়ে করলেন কি গঙ্গা দেবীকে পান করে ফেলল, গঙ্গার আর কোনো খবর নেই, সব শুকিয়ে গেছে। আবার তখন ভগীরথ গিয়ে বলছেন, হে ঋষে, হে মুনি, হে প্রভু, আপনি একই সর্বনাশ করলেন আমার। আমি কত কষ্ট করে মানে পূর্বপুরুষ ক্রমে আমি তপস্যা করে আমি গঙ্গা দেবীকে আনয়ন করলাম, আমার পূর্বপুরুষগণকে উদ্ধার করব, আর আপনি বেশ সুন্দর টপ করে গিলে বসে আছেন, এখন আমার গতিটা কি হবে, আপনি কৃপা করুন। সাধুর দয়া হল, তিনি মুখ থেকে আর যদি গঙ্গা মাইয়াকে ছাড়েন তাহলে সেটা ঋষির উচ্ছিষ্ট মানা যাবে। তিনি কি করলেন, জানুকদ্বয় দিয়ে মানে জানুক থেকে জানুক ভেদ করে গঙ্গা মাইয়াকে আবার প্রবাহিত করে দিলেন। এই জন্য জন্নুর কন্যা ইতি জাহ্নবী, বল জাহ্নবী মাইয়া কি যায়। এবারে জাহ্নবী মা আবার বয়ে চলেছেন, এই কারণেই গঙ্গার আরেক নাম হচ্ছে জাহ্নবী। তিনি এবারে বয়ে চলেছেন যেখানে সেই 60,000 কঙ্কাল ছিল, ভস্ম অবশিষ্ট ছিল, তা বইয়ে নিয়ে গেলেন। সেই সঙ্গে সঙ্গে তারাও সদ্গতি ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়ে ঊর্ধ্বলোকে চলে গেলেন। এইভাবে গঙ্গা মাইয়া কৃপা করে এই ভারতবর্ষের বুকে অবতীর্ণ হয়ে তিনি এখনো সমস্ত পাপী তাপী দুরাচারী প্রত্যেককে মানে উদ্ধার করেছেন, তাদের চিত্ত শুদ্ধ করে চলেছেন। আর এখনো যে যে স্থান থেকে গঙ্গা মাইয়া প্রবাহিতা হয়ে চলেছেন সেখানে সেখানে চতুর্দিকে শস্য আদি অতি সুন্দর হয় এবং সেখানকার সমস্ত শস্যাদি অতি সুস্বাদু হয়। বল গঙ্গা মাইয়া কি যায়। এইভাবে তিনি এখনো পর্যন্ত সেই গঙ্গোত্রী থেকে বেরিয়ে একেবারে সমুদ্র তট পর্যন্ত, গঙ্গা সাগর পর্যন্ত অতি দ্রুত গতিতে তিনি বয়ে চলেছেন। জায়গায় জায়গায় এখন মানে বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হলেও সেই গঙ্গার ধারা অতি অপূর্ব এবং বারংবার দর্শনীয়, যা দর্শন করলে স্পর্শন করলে চিত্তের শুদ্ধিতা চলে আসে। এইভাবে গঙ্গা দেবীর সমস্ত বিষয় বর্ণনা করলেন। আর এই বংশেই রাজা সৌদাসের জন্ম হয়। এই রাজা সৌদাস তিনি একবার কি করেছেন, বনে গিয়ে এক দুর্মদ রাক্ষসকে বধ করলেন। এই রাক্ষসকে বধ করলে সেই রাক্ষসের এক ভ্রাতা ছিল, সে রাক্ষসেরা তো আবার রূপান্তরিত হতে পারে, রূপ বদল করতে পারে, তাই রূপ বদল করে তার রাজ্যে সে তার পাচক হলেন, রসুয়া হলেন। এবার সৌদাসের গুরুদেব ঋষি বশিষ্ঠ তাকে একবারে তিনি গোমাংস পাক করে খাইয়েছেন, মানে খাওয়াতে মানে পারস তৈরি, সে তো রাক্ষস রূপে এসেছে কি জন্য, তার ভ্রাতার পরিশোধ প্রতিশোধ নিবে রাজা সৌদাসের থেকে। এবারে রাজা সৌদাস যখন বলছেন গুরুদেব চলুন আপনি কৃপা করে প্রসাদ গ্রহণ করুন, ঋষি যখনই চতুর্দিকে জল দিয়ে মন্ত্র জপ করতে যাচ্ছেন তিনি মানে সাক্ষাতে দেখতে পাচ্ছেন এত গোমাংস পাক করা, বলছেন হে রাজন তোমার এত বড় সাহস, আমি তোমার গুরুদেব আর তুমি আমাকে অমেদ্য ভক্ষণ করাতে চাও, আমি তোমাকে অভিসম্পদ দিলাম তুমি রাক্ষসের মতো কাজ করেছ, তুমি রাক্ষস হয়ে যাও। রাজা সৌদাস তিনিও ক্রোধিত হলেন, ক্রোধিত হয়ে বলছেন হে গুরুদেব আমার কোনো দোষ না থাকার সত্ত্বেও আপনি আমাকে অভিসম্পদ দিচ্ছেন, আমি কি রসই করেছি, আমি কি আপনাকে দোষাবহ কিছু দেওয়ার ইচ্ছা ব্যক্ত করতে পারি, অর্থাৎ আমিও আপনাকে অভিশাপ দিই। তিনি জল হাতে নিয়ে মন্ত্রপুত করলেন রাজা সৌদাস, তিনি অভিসম্পদ প্রদান করতে যাচ্ছেন, সে মতো অবস্থায় তার সহধর্মিনী দময়ন্তী এসে হাত ধারণ করলেন, বললেন হে রাজন হে স্বামীন গুরুদেব শাপ দিতে পারেন কিন্তু শিষ্য গুরুদেবকে শাপ দিতে পারেন না, এটা শাস্ত্রে বলা হয়েছে, অতএব আপনি এই জল সিঞ্চন করবেন না। তিনি কি করলেন, ওই জল তো কিছু না কিছু করতে হবে, তখন তিনি দুই পা বের করা ছিল দুই পায়ের ভিতরে জলগুলো নিক্ষেপ করলেন, নিক্ষেপ করাতে কি হলো কলমস মানে এই তিলের মতন হয়ে গেল সব। এই জন্য এই সৌদাসের অপর নাম হচ্ছে কি ওই নিজের অভিমন্ত্রিত জল কি করবেন গুরুদেবের শরীরে ছিটাতে পারলেন না, সহধর্মিনী দময়ন্তীর আজ্ঞায় তিনি সেই জলকে নিজের পায়ে ছিটালেন, তাতে কলমস মানে এই তিলের মতো হয়ে যায়, তাই তার নাম হলো কলমসপাদ আরেক নাম। এবারে ঋষি বশিষ্ঠ তিনি জানতে পারলেন, সে সময় সেই দুর্মদ অসুরের মানে সেই রাক্ষসের ভ্রাতা যে পাচক রূপে এসেছিল সে তো সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। ঋষি বশিষ্ঠ তিনি দেখলেন বাস্তবিক আমার শিষ্য রাজা সৌদাসের কোনো দোষ নেই, তিনি বললেন যে হে শিষ্য বাস্তবিক তোমার কোনো দোষ নেই কিন্তু আমার অভিসম্পদ তো বৃথা যাবে না, তা তুমি ১২ বছর পরে আবার রাজা হয়ে যাবে মানব হয়ে যাবে, যাও তুমি এখন সেই ক্রিয়া মানে সেই রাক্ষস হয়ে যাবে। তিনি রাক্ষস হয়ে বনে এলেন, বনপ্রদেশে এসে এক তপস্যা করছিলেন মানে ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা একবার রতিক ক্রিয়া করছিলেন, সে তো রাক্ষস হয়েছে তার কোনো চেতনাই নেই, সে রাক্ষস হয়ে কি করছে মানে রতিক্রিয়ায় ব্যবহৃত ছিলেন ব্রাহ্মণ তার স্ত্রীর উপরিভাগে, তাকে গিয়ে সেই অবস্থায় টেনে তুললেন, সেই অবস্থায় টেনে তুলে তাকে খেতে যাচ্ছে, ব্রাহ্মণী নিজের বস্ত্রাঞ্চল কোনো প্রকারে ধারণ করে তিনি বলছেন যে হে রাক্ষস তুমি রাক্ষস নও, তুমি আমাদের রক্ষক রাজা সৌদাস, তুমি ঋষি শাপাগ্রস্ত হয়ে তোমার গুরুদেবের শাপ প্রাপ্ত হয়ে তুমি রাক্ষস হয়েছ, অতএব হে রাজন তুমি এইভাবে নৃশংসভাবে তুমি আমার প্রতি এই ব্রাহ্মণকে হত্যা করো না, তুমি তাকে খেও না, তুমি তাকে ছেড়ে দাও। তিনি অট্টহাসি হাসছেন, হেসে বলছেন হে ব্রাহ্মণী আমি কি ছিলাম না ছিলাম ও সমস্ত তো আমি কিছু বলতে পারবো না, আমি এখন ভীষণভাবে ক্ষুধার্ত, আমি এখন তোমার এই পতিকেই খাব। সেই মানে রতিক্রিয়া অবস্থা থেকে তিনি তুলে নিলেন, তুলে নিয়ে সেই ব্রাহ্মণী কিভাবে না তার চরণে পড়ে বারংবার মিনতি প্রকাশ করছেন কিন্তু সেই পরম ধার্মিক রাজা সে তো রাক্ষস হয়েছে, এখন তার আর সেই জ্ঞান নেই তার সেই চেতনাই নেই, সে তো রাক্ষস, রাক্ষসী বৃত্তি তার মধ্যে এসে উপস্থিত হয়েছে, তাই সেই ব্রাহ্মণী কিভাবে না ক্রন্দন করছেন আর তার সামনে ধরে সেই ব্রাহ্মণকে সে খেয়ে ফেল, সেই ব্রাহ্মণকে যখন খেয়ে ফেলল ব্রাহ্মণী তিনি বলছেন আমি তো এর সহমৃতা হবই হব, আমার স্বামী তার অস্থিটাকে কঙ্কালটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সব সমস্ত মানে মাংস ফাংস রদির ফুদির সব খেয়ে ফেললেন। ব্রাহ্মণী রোদন করতে করতে বলছেন হে রাক্ষস হে রাজা সৌদাস তুমি যখন মানব হবে আর যখন তুমি পুনরায় স্ত্রী সংসর্গ করতে যাবে তখন তোমার মৃত্যুকালে সে তোমাকে গ্রাস করবে, বলে তিনিও সেখানে মারা গেলেন ব্রাহ্মণ। এই মানে বড় অদ্ভুত দৃশ্য ব্রাহ্মণীকে দেখতে হলো, ব্রাহ্মণীর শাপ প্রাপ্ত হলেন। এইভাবে ১২টি বৎসর অতিক্রম হলে তিনি রাজা পুনরায় সৌদাস রূপে আসলেন। রাক্ষস শরীর ছেড়ে দিলেন, মানে নিজের মধ্যে মানব যে ক্রিয়া, মানবের যে ক্রিয়া, মানবের যে মেধা, যে বুদ্ধি, তিনি মানব প্রবৃত্তি হয়ে গেলেন। তিনি রাজ্যে ফিরে এলেন। রাজ্যে ফিরে এলে তিনি চিন্তা করলেন যে আমি যদি রাজ্যে থাকি, স্ত্রী সমীপে থাকলে আমারও ওই পাণ্ডুর যেমন হয়েছিল তেমন হতে পারে। অতএব তিনি কি করলেন, সকলে স্বেচ্ছানুক্রমে সেখানে সভা করে বললেন, আমি ব্রাহ্মণী, আমাকে অভিসম্পদ প্রাপ্ত, অভিসম্পদ প্রদান করেছেন, অতএব আমি শাপাগ্রস্ত, আমি এই সংসারী জীবন আর করব না, তাহলে আমার অকালে মৃত্যু হবে। তাই তিনি সন্ন্যাস মার্গকে অবলম্বন করে সন্ন্যাস মার্গে চলে গেলেন। আর এবারে কি হবে, তার স্ত্রী দময়ন্তী, তিনি কোনো নিঃসন্তান ছিলেন, কিন্তু ঋষি বশিষ্ঠের কৃপাতে তিনি গর্ভ ধারণ করলেন। সেই গর্ভ আর বড় আশ্চর্য, সেই গর্ভ তিনি বহুকাল পর্যন্ত মানে প্রসব করলেন না, মানে তার জন্ম হলো না। ঋষি বশিষ্ঠ কি করলেন, একদিন একটি প্রস্তর খণ্ড নিয়ে ওই রানীর গর্ভে, দময়ন্তীর গর্ভে মানে আঘাত করলেন। আঘাত করলে সেখান থেকে একটি পুত্র উৎপন্ন হল, সেই পুত্রের নাম হলো নারী কবচ। আর ওই পাথর দিয়ে যে মারলেন গর্ভে, সেই জন্য পাথরের আরেক নাম হচ্ছে অশ্ম, তাই তার আরেক নাম হলো অশ্মক। আর নারী কবচ কেন নাম রাখলেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন। বলছে সে সময় ভগবান পরশুরামের বিশাল প্রতাপ, ক্ষত্রিয় দেখলেই নিধন করেন, তাই এই দময়ন্তী নারীদের সঙ্গে রেখে তাকে পরিপালন করলেন, নারীদের আঁচলের মধ্যে রেখে তাকে বড় করেছিলেন, সেই জন্য নারীদের দ্বারা সুরক্ষিত হওয়ার জন্য তার আরেক নাম হলো নারী কবচ। পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করলেন যে পরশুরাম এমন উন্মত্ততা কেন হয়ে উঠলেন, তিনি ভগবানের অবতার হয়ে এই ক্ষত্রিয়গণকে কেন বিনষ্ট করলেন। বলছেন সেও আবার আরেক ঘটনা, সে আবার আরেক কথা বলতে হয়। বলছেন ঠিক আছে, আমি সে কথাও তোমাকে শ্রবণ করাচ্ছি। তারপরে খট্টাঙ্গ বংশের কথা বর্ণনা করতে করতে বলছেন এই বংশে দশরথের জন্ম হয়। এবার দশরথের জন্ম হলে তিনি আবার রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এই চার পুত্র প্রাপ্ত হন, যারা ভগবৎ অংশ থেকে জন্মগ্রহণ করেন। এবারে এখানে রামায়ণ বললেন তিনটি অধ্যায়, বললেন সেই রামচন্দ্র ধীরে ধীরে ক্রমে ক্রমে বড় হলেন, গুরুগৃহে গেলেন চার ভ্রাত, সমস্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করলেন। করার পরে তিনি আবার ফিরে এলেন, তারপরে তারকাসুর আদিকে বধ করলেন। বধ করার পরে তিনি বিশ্বামিত্রের যজ্ঞ সুসম্পন্ন করলেন। বিশ্বামিত্রের যজ্ঞে সুসম্পন্ন করার পরে তিনি সেখান থেকে সীতা দেবীকে উদ্বাহ করলেন, সেই সঙ্গে তাদেরই পরিজনদের যে সমস্ত মানে সুন্দর সুন্দর কন্যারা ছিলেন, তাদের সঙ্গে তাদের তিন ভ্রাতার বিবাহ হল। তারা রাজ্যে ফিরে এলেন। রাজ্যে ফিরে এলে তার বিমাতার বাক্যবাণে তার বনপ্রদেশে যেতে হলো। এবারে বনে গিয়েও তিনি মানে 14 বৎসর বনবাস করলেন। বনবাস করার পরে তিনি সমস্ত দুষ্ট মানে রাক্ষসদের বধ করে ঋষিদের তপস্যা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলেন, দুর্মদ দুর্মদ রাক্ষসগণকে বধ করলেন। অকস্মাৎ সেই রাক্ষসরাজ রাবণ সেই লঙ্কেশ্বর তার সহধর্মিনী সীতাদেবীকে অপহরণ করে নিয়ে চলে গেলেন। তারপরে তিনি বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে সাধু মুনি ঋষিদের দর্শন করতে করতে তিনি কি করলেন, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন, বালিকে বধ করলেন। তারপরে সমস্ত হনুমান আদিকে চতুর্দিকে প্রেরণ করে হনুমান সেনাবাহিনী তৈরি করে এবারে সর্বশ্রেষ্ঠ সেই রামভক্ত হনুমানের বীরত্বের কথা ও তো তোমার জানাই আছে হে পরীক্ষিত, সেই কারণেই আমি সংক্ষেপে বলছি। এ তো দ্বাপর যুগের কথা হচ্ছে, মানে কলির শেষ ভাগে, কলির প্রথম ভাগে, দ্বাপরের শেষ ভাগে কথা। অতএব রামায়ণ সকলেই জানতেন, এই কারণেই শুকমণি রামায়ণটা সংক্ষেপ করেছেন এখানে। এবারে ত্রেতা যুগের চরিত্র, অতএব দ্বাপরের সংক্ষেপ সকলেই অবগত আছে। এবারে সমস্ত রামায়ণ বর্ণনা করতে করতে তিনি বললেন, সমস্ত ওই বানর সেনাদের দ্বারাই তার মধ্যে হনুমন্ত লালকে দিয়ে তিনি সীতার সংবাদ প্রাপ্ত হলেন। তারপরে সেই বিশাল সমুদ্র যা সেতু বন্ধন করলেন, গিয়ে সমস্ত বানর সেনাদের সাহায্যে রাম, লক্ষণ, সমস্ত অসুরগণকে রাক্ষস কুলকে বিধ্বংস করে রাবণকে বিনষ্ট করে মাতা সীতা দেবীকে উদ্ধার করে পুনরায় ফিরে এলেন। তারপরে তার পরীক্ষার্থে সীতা দেবীর বনবাস হলো। তার থেকে লব কুশ নামক ভয়ঙ্কর প্রতাপশালী দুই পুত্রের জন্ম হলো। তারাও ফিরে এলেন। সীতা দেবী তিনিও পাতালে প্রবেশ করলেন। অগ্নি পরীক্ষা আদি ইত্যাদি তার দিতে হয়েছিল। তারপরে রামচন্দ্র ভগবান তিনি বহু বহু মানে অশ্বমেধ যজ্ঞাদি করেছেন। এছাড়া সমস্ত ব্রাহ্মণ সাধুদের সঙ্গে ঋষিদের সঙ্গে সৎ ব্যবহার প্রদর্শন করিয়েছেন। তিনি মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি সাক্ষাৎ ভগবান এবং ভগবানের অংশ বলেও বলা হয়েছে। এইভাবে তিনি বিভিন্ন প্রকার বীরত্বের কাজ প্রদর্শন করিয়ে সমস্ত রাজ্যকে নিজের মানে পুত্র এবং নিজের ধাতুষ্পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে তারা সকল সমস্ত পার্শ্বদগণকে সঙ্গে করে যারা এসেছিলেন তারা ওই সরজু নদীতে মানে অবগাহন করণান্তর পর সেখান থেকে নিজেদের আসল আসল মূর্তি ধারণ করে তারা সকলেই ওই অযোধ্যায় চলে গেলেন। বলরামচন্দ্র ভগবান কি যায়। তারপরে বললেন যে তুমি যে পরশুরামের কথা বললে, সেই পরশুরাম তিনি যমদগ্নি ঋষির পুত্র রেণুকা হতে তিনি প্রাদুর্ভূত হয়েছিলেন। এই যমদগ্নি ঋষি ছিলেন পরম প্রতাপী, পরম তপস্বী। একবার তার রাজ্যে কার্তবীর্য অর্জুন, সহস্রবাহু অর্জুন দুটি নামে প্রসিদ্ধ, তিনি এলেন সৈন্য সামন্ত নিয়ে। তার সেখানে মানে ওই যমদগ্নি ঋষির আশ্রমে একটি উত্তম দেবগাভী ছিল। সেই দেবগাভী কামদুঘা, সেই দেবগাভী দ্বারা তাদের সমস্ত রাজা এসেছে কার্তবীর্য অর্জুন সৈন্য সামন্ত নিয়ে। সেই কামধেনুর দ্বারা তিনি সমস্ত কার্য সুসম্পন্ন করলেন। সেই কামধেনুর কাছে যা চান তাই প্রাপ্ত হন, যা কিছু চাওয়া যান কামধেনুর কাছে তৎসমুদায় দিয়ে ওই রাজার সমস্ত সেবা করলেন। এবারে এই কার্তবীর্য অর্জুন, সহস্রবাহু অর্জুন, সে তো মহা উন্মত্ততা তার মধ্যে মানে যে বীর সেই বীরত্ব সে দেখাল। বলছেন দেখো আমরা শশাগরা পৃথিবীর রাজা হয়েও আমাদের মধ্যে এই রকম বৈভব সম্পন্ন কোনো গাভী নেই। তিনি জোর করে কি করলেন ওই গাভী আর বৎসকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, কোনো কথা নয়। ঋষি যমদগ্নি অনেক নিষেধ করলেন কিন্তু কে কার কথা শোনে, কে কার কথা শোনে। এবারে যথাসময়ে পরশুরাম তিনি বনপ্রদেশ থেকে ফিরে এলেন। সমীদাদি আনয়ন করতে গিয়েছিলেন। তিনি এলে রেণুকা এবং পিতা যমদগ্নি ঋষি সমস্ত বৃত্তান্ত বললেন। তিনি সঙ্গে সঙ্গে মানে সমস্ত যে কুঠার তার মেন এবং তীর ধনুষ সব নিয়ে গিয়ে সে তার উপরে ভীষণভাবে আক্রমণ করলেন। সমস্ত সকলের প্রতি আক্রমণ করলেন এবং সহস্রবাহু অর্জুন একই সঙ্গে সহস্র সহস্র বাণ নিক্ষেপ করেও তাকে কিছু করতে পারলেন না। ভয়ঙ্কর সমর হল এবং তাকে সেই কার্তবীর্য অর্জুনকে শেষ পর্যন্ত সৈন্য সামন্তের সঙ্গে একেবারে সহা করে দিল। তার যে সমস্ত পুত্রেরা ছিল তারা সব বনে পলায়ন করল। এবারে তার পুত্ররা মানে সময় অন্বেষণ করতে থাকে যে আমরা এর প্রতিশোধ নেব। একবার যমদগ্নি ঋষি তিনি ধ্যান ধ্যায়িত অবস্থায় আছেন, ধ্যান করছেন, সেমতো অবস্থায় আশ্রমে পরশুরামও নেই, তিনিও বনপ্রদেশে সমিত আদি আনয়ন করতে গেছেন। সে সময় ওই কার্তবীর্যের যে পুত্রেরা ছিল তার পুত্র হচ্ছে 10,000 পুত্র, তারা তো কিছু কিছু নষ্ট হয়েছিলেন, আর যারা যারা জীবিত ছিলেন অনেক জীবিত ছিল তারা গিয়ে ওই যমদগ্নি ঋষিকে কি করলেন রেণুকা দেবীর সম্মুখে তাকে বধ করার জন্য চেষ্টা করলেন। এবারে তার পূর্বে একটি ঘটনা আছে। একবার যমদগ্নি ঋষি তিনি রেণুকাকে পাঠালেন যাও তুমি সরোবর থেকে জল নিয়ে আস। সেখানে গন্ধর্ব রাজ চিত্ররথকে দর্শন করে তার মনের মধ্যে কামভাব উৎপন্ন হয়েছিল, সেই কারণে তার আসতে বিলম্ব হল। তিনি যখন ফিরে এলেন ঋষি চিন্তা করছেন এত বিলম্ব কেন। তিনি যোগশক্তি অবলম্বন করে জানতে পারলেন, জেনে তিনি ভীষণভাবে ক্রোধিত হলেন। তার আরো যে পুত্রগণ ছিল তাদেরকে বললেন তোমার মাতাকে বধ করো। বলছেন না আমার দ্বারা তা হবেন, আমাদের দ্বারা তা হবেন, আপনি আমাদের পিতা, আমাদের পূজনীয়, আপনি অন্য আদেশ করুন কিন্তু আমরা আমার মাতাকে বধ করতে পারব না। পিতা আজ্ঞা দিয়েছিলেন। এবারে পরশুরাম ফিরে এলেন, পরশুরামকে বলছেন যে হে পুত্র, তুমি তোমার মাতা এবং তোমার ভ্রাতাগণকে বধ করো। বলছেন ঠিক আছে, তথাস্তু বলে তিনি বললেন যে ঠিক আছে আমি তাই করছি। করে তিনি সঙ্গে সঙ্গে তীক্ষ্ণধার মানে অস্ত্র দিয়ে তাদের গলাগুলোকে কেটে দিলেন, মাতাসহ ভ্রাতাদের মৃত্যু প্রদান করলেন। ঋষি যমদগ্নি ভীষণভাবে সন্তুষ্ট হল, কিন্তু এই যে পরশুরাম এই কার্য করলেন তার কারণ আছে, তিনি করতেন না, তিনি জানতেন যে পিতার থেকে আমি তাদের সব মানে আবার জীবিত করে নেব। বললেন হে পুত্র, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার আজ্ঞাকে শিরোধার্য করে তোমার মাতাকে পর্যন্ত বধ করেছ, বলো তুমি কি চাও। বলছেন হে পিতৃদেব, আমি কিছু চাই, আমি এটাই চাই যে আমার ভ্রাতারা এবং আমার মাতা পুনরায় জীবিত হোক, অথচ আমি যে তাদের বধ করেছি এটাও তারা যাতে না জানতে পারে। তাহলে বধ করা না করা সমান, কেউ জানতেই পারবে না। বললেন বৎস তথা, সঙ্গে সঙ্গে তার মাতা এবং ভ্রাতাগণ জীবিত হয়েছে, কেউ জানতেই পারেনি যে পরশুরাম তাদের বধ করেছে, তাহলে তাদের মধ্যে বৈরী ভাব উৎপন্ন হবে, তাই সেটা বুঝতে দেন। এবারে সেই রাক্ষসগণ, সেই কার্তবীর্যের পুত্রগণ, তারা কি করেছে, বনে লুকিয়ে থাকতো, কখন সময় হয় কেউ নেই, সে সময় যমদগ্নি ঋষি তিনি ধ্যানে ধ্যায়িত, সেই মতো অবস্থায় মাতা রেণুকা দেবী তাদেরকে অনেক নিষেধ করা সত্ত্বেও, অনেক অনুরোধ করার সত্ত্বেও তারা কিছুই মানল না। দেখতে দেখতে তীক্ষ্ণধার অস্ত্র দিয়ে যমদগ্নি ঋষির গলদেশ বিচ্ছেদ করে দিল। যমদগ্নি ঋষি তৎক্ষণাৎ সেখানে মারা গেলেন, শরীর ত্যাগ করলেন। এবারে তার মাতা তো একেবারে বিলাপ পরায়ণ। পরশুরাম যখন ফিরে এলেন, সমস্ত বৃত্তান্ত অবগত হলেন, অন্ত্যেষ্টি ক্রিয়াদি সুসম্পন্ন করার পরে তিনি এবার ক্ষত্রিয় কুলদের প্রতি একেবারে ভয়ঙ্করভাবে উঠে পড়ে লাগলেন, এবং তিনি সমস্ত ক্ষত্রিয় কুলকে এমনভাবে বধ করা আরম্ভ করলেন যে সব এক জায়গায় এনে, যে ওই সমন্ত পঞ্চক তীর্থের বর্ণনা আমরা মহাভারতে শ্রবণ করেছিলাম, সেই সমন্ত পঞ্চক তীর্থে তিনি সমস্ত সকলকে, সমস্ত ক্ষত্রিয়দের ধরে ধরে সেখানেই বধ করতেন। সেখান থেকে পাঁচটি রক্তের পুষ্করিণী তৈরি হয়ে গেল, মানে বিশাল সরোবর। এইভাবে যখন বধ করতে লাগলেন, তার পিতৃপুরুষগণ তারা পিতৃলোক থেকে আসলেন, এসে বললেন যে হে পরশুরাম, তুমি ঠিক আছে, ক্ষত্রিয় কুলকে বিনষ্ট করেছো, একুশ বার এই পৃথিবী থেকে নিক্ষত্রিয় করে ফেলেছিলে, একুশ বার, একবার দুবার নয়, তা তুমি এখন এই কার্য থেকে বিরত হও। বলছেন হে পিতৃগণ, আপনাদের আজ্ঞাকে আমি শিরোধার্য করলাম। আর পিতৃগণ বললেন হে পরশুরাম, তুমি এর জন্য মানে তপস্যা করো, তুমি যে পাপ করেছো সেই পাপ থেকে তপস্যা করা তোমার উচিত। বলছেন ঠিক আছে, আমার যা করণীয় আপনারা আজ্ঞা করুন, আমি সেই প্রায়শ্চিত্ত করব। তিনি প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, পিতৃগণের আদেশ মেনে নিলেন। আর বললেন, পিতৃগণ বলছেন হে বৎস, তুমি যে আমাদের অনুগত এবং তোমার মধ্যে যে এই পিতৃভক্তি, যার জন্য তুমি একুশ বার এই পৃথিবী থেকে সমস্ত নিক্ষত্রিয় করে ফেলেছ, তুমি আমাদের থেকে বর চাও। বললেন হে পিতৃব্যগণ, যদি আমি আপনারা আমাকে বর দেবেন, তা আমি বহুকাল এই ক্ষত্রিয়দের রক্ত এই পৃথিবীতে ঝরিয়েছি, আর এই সমন্ত নামক মানে ওই স্থানটি মানে পাঁচটি সরোবরে পরিপূর্ণ ছিল রক্তে। দেখুন আমি কেমন পাপ করেছি যে এই পাঁচটি সরোবর একেবারে রক্তের হ্রদ হয়েছে, তা এই তীর্থ এটা যাতে তীর্থরূপে পরিণত হয় এমন কিছু করি। বললেন বৎস ঠিক আছে, এটা আজ থেকে এই রক্তের যে পাঁচটি মানে সরোবর রয়েছে, এটা সমন্ত পঞ্চক তীর্থ নামে বিখ্যাত হবে। আজ থেকে যে কোনো মুনি, যে কোনো ঋষি, যে কোনো মহাত্মা, যে কোনো ব্রাহ্মণ বৃন্দেরা এখানে এসে দেখবে, হরিকথা আলোচনা করবে, এবং তাদের ফল হবে অত্যাধিক পরিমাণে বর্ধিত। এই আশীর্বাদ প্রদান করলেন, প্রদান করে সমস্ত পিতৃগণ তারা চলে গেলেন। এবারে তিনি প্রায়শ্চিত্ত করার জন্য এই ক্ষত্রিয়দের বধ করেছেন, সেজন্য তিনি পুনরায় তপস্যা আরম্ভ করলেন। আর এইভাবে তিনি পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। এখানে আমাদের সূর্যবংশের বর্ণনা সমাপ্ত হচ্ছে। এবারে আমরা চন্দ্রবংশের বর্ণন আগামী দিন গিরীন্দ্র বিহারী এবং মহাপ্রভুর কৃপা হলে সেখান থেকেই শ্রবণ করব। সেখানে যেমন মনে করুন নহুষ পুত্র যযাতি ইত্যাদি, শর্মিষ্ঠা শুক্রাচার্য আদি কন্যার সঙ্গে বিবাহ আদি, সে সমস্ত পর্ব আমরা শ্রবণ করতে করতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম পর্যন্ত আমরা শ্রবণ করব। আগামী দিন আমাদের ভগবান এই শ্রীকৃষ্ণচন্দ্রের এই ব্রজলালার জন্ম হবে, আমরা তৎসমুদায় পর্যন্ত শ্রবণ করব। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি নিয়ম অনুযায়ী আমরা এখানেই বিরতি দিলাম। জয় জয় শ্রীরাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গিরীন্দ্র বিহারে ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়। শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়। সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।